কৃষ্ণ, আজকে আমরা শ্রীমদ ভগবদ গীতা প্রথম অধ্যায় আলোচনা করব। শ্লোকটা শ্লোক পড়ার পরে আমরা ভগবদ গীতার প্রথম অধ্যায় শ্লোকগুলো পাঠ করছি একসাথে। শ্রীমদ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ পূর্বত সঞ্জয় উচ আচার্য মহতি দূরম দ্রুপদপুত্রে শিষ্যেণ ধীমত অত্র সুরা ভীমার্জুন সমায়ুধি সুধানো বিরাটশ্চ উপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চ কীতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরোজিত কুন্তিভোজশ্চ শব্যশ্চ নরপুঙ্গবঃ যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়শ্চ সর্ব এব মহারথঃ অস্মাকম তু বিশিষ্টায়ে তান্নিবোধাদ বিজত্তম নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থম তান ব্রবীমি তে ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তীর্যয়ধৃতঃ অন্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যক্ত জীবিতঃ নানাশস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদঃ অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম ইদমেতেষাম বলম ভীমাভিরক্ষিতম অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদ্যুচ্চৈঃ শঙ্খ্যম দধ্মৌ প্রতাপবান ততঃ শঙ্খাশ্চ ভৈর্যশ্চ বনবানক গোমুখঃ সহসৈবাভ্যনন্তস শব্দস্তু মুলোভবত ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে মহতি স্যান্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতুঃ পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়ঃ ঔঢ্রম দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদরঃ অনন্তবিজয়ম রাজা কুন্তিপুত্রো যুধিষ্ঠিরঃ নকুল
ಸಹ ದೇವಶ್ಚ
ಸುಘೋಷ
ಮುನಿ ಪುಷ್ಪಕೋ ಕಾಶ್ಯಶ್ಚ ಪರಮೇಶ್ವಾಸಃ ಶಿಖಂಡೀ ಚ ಮಹಾರಥಃ ತಿಷ್ಟದುಮ್ನ್ಯ ವಿರಾಟಶ್ಚ ಸಾತ್ತಕಿಶ್ಚಾಪರಾಜಿತಃ ದ್ರುಪದೋ ದ್ರೌಪದೇಯಶ್ಚ ಸರ್ವಶಃ ಪೃಥಿವೀಪತೆ ಸೌಭದ್ರಶ್ಚ ಮಹಾಬಾಹೋ ಶಂಖಾಂ ದದ್ಮುಃ ಪೃಥಕ್ ಪೃಥಕ್ ಸಘೋಷಧಾರ್ತರಾಷ್ಟ್ರಾಣಾಂ ಹೃದಯಾನಿ ವ್ಯದಾರಯತ್ ನಭಶ್ಚ ಪೃಥಿವೀಷ್ಣೈವ ತುಮುಲಭ್ಯಾನುನಾದಯನ್ ಅಥ ವ್ಯಾವಸ್ಥಿತಾನ್ ದೃಷ್ಟ್ವಾ ಭಾರತರಾಷ್ಟ್ರಾನ್ ಕಪಿಧ್ವಜಃ ಪ್ರವೃತ್ತೇಶಸ್ವ ಸಂಪಾತೆ ಧನುರುದ್ಯಮ್ಯ ಪಾಂಡವಃ ಋಷಿಕೇಶಂ ತದಾ ವಾಕ್ಯಂ ಇದಮಾಹ ಮಹೀಪತೆ ಅರ್ಜುನ ಉವಾಚ ಸೇನಯೋರುಭಯೋರ್ಮಧ್ಯೆ ರಥಂ ಸ್ಥಾಪಯಮೇಚ್ಯುತ ಯಾವದೇತಾಂ ನಿರೀಕ್ಷೇಹಂ ಯೋದ್ಭುಕಾಮಾನ್ ಅವಸ್ಥಿತಾನ್ ಕೈರ್ಮಯಾ ಸಹ ಯೋಧ್ಯಾಭ್ಯಾಂ ಅಸ್ಮಿನ್ ರಣ ಸಮುದ್ಯಮೇ ಯೋತ್ಸ್ಯಮಾನಾನಮೇಕ್ಷಹಂ ಯೋ ಏತೇತ್ರ ಸಮಾಗತಃ ಧಾರ್ತರಾಷ್ಟ್ರಸ್ಯ ದುರ್ಬುದ್ಧೇ ಯುದ್ಧೇ ಪ್ರಿಯ ಚಿಕೀರ್ಷವಃ ಸಂಜಯ ಉವಾಚ ಏವಮುಕ್ತೋ ಋಷಿಕೇಶ ಪುರಾಕೇಶೇನ ಭಾರತ ಸೇನಯೋರುಭಯೋರ್ಮಧ್ಯೆ ಸ್ಥಾಪಯಿತ್ವಾ ರಥೋದ್ಯಮಂ ಭೀಷ್ಮದ್ರೋಣ ಪ್ರಮುಖತಃ ಸರ್ವೇಷಾಂ ಚ ಮಹೀಕ್ಷಿತಾ ಉವಾಚ ಪಾರ್ಥ ಪಶ್ಯೇತಾ ಸಮವೇತಾನ್ ಕುರುನಿತಿ ತತ್ರಾಪಶ್ಯತ್ ಸ್ಥಿತಾನ್ ಪಾರ್ಥ ಪಿತ್ರೀನಥ ಪಿತಾಮಹ ಆಚಾರ್ಯಾನ್ ಮಾತುಲಾನ್ ಭ್ರಾತ್ರೀನ್ ಪುತ್ರಾನ್ ಪೌತ್ರಾನ್ ಸಖೀಂ ತಥಾ ಶ್ವಶುರಾನ್ ಸುಹೃದಶ್ಚೈವ ಸೇನಯೋರುಭಯೋರಪಿ ತಾನ್ ಸಮೀಕ್ಷ್ಯ ಸ ಕೌಂತೇಯಃ ಸರ್ವಾನ್ ಬಂಧೂನ್ ಅವಸ್ಥಿತಾ ಕೃಪಯಾ ಪರಯಾ ವಿಷ್ಟೋ ವಿಷಿದನ್ನಿವಮಬ್ರವೀತ್ ಅರ್ಜುನ ಉವಾಚ ದೃಷ್ಟ್ವೇ ಮಾನ್ ಸ್ವಜನಾನ್ ಕೃಷ್ಣ ಯುತ್ಸೂನ್ ಸಮವಸ್ಥಿತಾ ಸೀದಂತಿ ಮಮ ಗಾತ್ರಾಣಿ ಮುಖಂ ಚ ಪರಿಶುಷ್ಯತಿ ವಿಪೋಧುಶ್ಚ ಶರೀರೆ ಮೇ ರೋಮಹರ್ಷಶ್ಚ ಜಾಯತೆ ಗಾಂಡಿವಂ ಸಂಸ್ರಂಸತೆ ಹಸ್ತಾತ್ ತ್ವಕ್ಚೈವ ಪರಿದಹ್ಯತೆ ನ ಚ ಶಕ್ನಂ ಅವಸ್ಥಾತುಂ ಭ್ರಮತೀವ ಚ ಮೇ ಮನಃ ನಿರಿಕ್ತಾನಿ ಚ ಪಶ್ಯಾಮಿ ವಿಪರೀತಾನಿ ಕೇಶವ ನ ಚ ಶ್ರೇಯಾನು ಪಶ್ಯಾಮಿ ಹತ್ವಾ ಸ್ವಜನ ಮಾಹವೇ ಆಕಾಂಕ್ಷೇ ವಿಜಯಂ ಕೃಷ್ಣ ನ ಚ ರಾಜ್ಯಂ ಸುಖಾನಿ ಚ ಕಿಂವರಾಜ್ಯೇನ ಗೋವಿಂದ ಕಿಂ ಭೋಗೇರ್ಜೀವಿತೇನ ವಾ ಯೇಷಾಮರ್ಥೇ ಕಾಂಕ್ಷಿತಂ ನೋ ರಾಜ್ಯಂ ಭೋಗಃ ಸುಖಾನಿ ಚ ತೋ ಇಮೇವ ಸ್ಥಿತಾ ಯುದ್ಧೇ ಪ್ರಾಣಂ ತ್ಯಕ್ತ್ವಾ ಧನಾನಿ ಚ ಆಚಾರ್ಯಃ ಪಿತರಃ ಪುತ್ರಾಸ್ ತಥೈವೋಚ ಪಿತಾಮಹಾಃ. মাতুলা শ্বশুরাঃ পৌত্রাঃ শ্যালাঃ সম্বন্ধিনস্তথা এতাম নাহন্তুমিচ্ছামি নতোপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজ্যস্য এতহ কিন্নু মহি কৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান্নঃ কামৃতিঃ স্যাৎ জনার্দন পাপমেবাশ্রয়েদস্মান্ হত্বৈতানাততায়িনঃ তস্মান্নার্হ বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান স্ববান্ধবান স্বজনম হি কথম হত্বা সুখিনঃ স্যাম মাধব যদ্যপ্যেতেন পশ্যন্তি লোভোপহত চেতসঃ কুলক্ষয় কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতকম কথম ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মান্নিবর্তিতুম কুলক্ষয় কৃতম দোষম পশ্যদ্ভি প্রপশ্যাদ্ভিরজনার্দন কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মঃ সনাতনঃ ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম ধর্মোভিভবত্যুতঃ অধর্মাভিভবৎকৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দৃষ্টাসু বর্ষণেয়া জায়তে বর্ণসঙ্করঃ সঙ্কর নরকায়েব কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতরো হেষাম লুপ্তপিণ্ডোদকক্রিয়ঃ দোষেরেতৈঃ কুলঘ্নানাম বর্ণসঙ্করকারকৈঃ উৎসাদ্যন্তে জাতিধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতঃ উৎসন্ন কুলধর্মানাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তম বাস ভবতিত্যুনুশুশ্রম অহোবতো মহৎপাপম কর্তুম ব্যাবসিতা বয়ম যদ্রাজ্য সুখলোভেন হন্তুম স্বজনমুদ্যতঃ যদি মাম প্রতিকারম অশস্ত্রম শস্ত্রপানয়ঃ ধার্তরাষ্ট্রারণে হন্যু তন্মে ক্ষেমতরম ভবেত সঞ্জয় উবাচ এবমুক্ত্বা অর্জুনঃ সংখ্যে রথোপস্থ উপাবিশত বিসৃজ্য সশরম চাপম শোক সংবিঘ্ন মানসঃ ইতি শ্রী মহাভারতে শতসাহস্র্যাম সংহিতায়াম বৈয়াসিক্যাম ভীষ্মপর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে সৈন্যদর্শনম নাম প্রথমোধ্যায়ঃ। আগামীকাল থেকে আমরা একসাথে পাঠ করব, কারণ সময় কম লাগবে আমাদের, একসাথে পাঠ করে যাব। তো শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় আমরা পাঠ করলাম সংস্কৃত শ্লোকগুলি। তো আমরা বিশেষভাবে সৌভাগ্যবান যে শ্রীল প্রভুপাদ আমাদেরকে কারা কারা বুঝতে পেরেছি এই শ্লোকগুলি যা পাঠ করে গেলাম, কারা কারা অর্থগুলি জানি বা বুঝতে পেরেছি আমরা। তাই আমাদেরকে সহজ করে দেওয়ার জন্য শ্রীল প্রভুপাদ এই গীতার গান প্রদান করেছেন। অনেক সময় আমরা ভগবদ্গীতা পড়ার সময় গীতার গানটা এড়িয়ে যাই। শ্রীল প্রভুপাদ চেয়েছেন এই গীতার গানটা যেন আমরা ভালো করে গুরুত্ব দিয়ে পড়ি, এবং তিনি চেয়েছেন এই গীতার গানটা আর বহুল প্রচারিত করতে আর প্রমোট করতে। খুব পছন্দ করেছিলেন শিল প্রভুপাদের গীতার গানটা, শিল প্রভুপাদের গীতার গানটাও পাঠ করব। শিল প্রভুপাদের গীতার গানটা একসাথে পাঠ করি আমরা। ঠিক আছে, আজকে আমরা একজন আমি প্রথমে পাঠ করছি, কালকে থেকে সকলে কৃপা করে বই নিয়ে আসবেন, বড় গীতা গীতাটা সেখানে গীতার গান সহ আছে, বা চাইলে গীতার গান আলাদা করে বইও নিয়ে আসতে পারে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র, যুদ্ধকামী মম পুত্র পাণ্ডব সর্বত্র, কি করিল তারপর কহত সঞ্জয়, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসয়ে সন্দিগ্ধ হৃদয়, সঞ্জয় কহিল রাজা শুন মন দিয়া, পাণ্ডবের সৈন্য সজ্জা সাজানো দেখিয়া, রাজা দুর্যোধন শীঘ্র দ্রোণাচার্য পাশে, যাইয়া বৃত্তান্ত সব কহিল সকাশে, আচার্য চাহিয়া দেখো মহতি সেনানী, পাণ্ডু পুত্র রহিয়াছে বৃহ নানা স্থানে, তব শিষ্য বুদ্ধিমান দ্রুপদের পুত্র সাজাইল এই সব করি এক সূত্র, এই স্থানে বর্তমান বহু যোদ্ধাগণ, ভীমার্জুন সমতারা ধনুর্ধারী হন, যুযুধান বিরাট দ্রুপদ মহারথী সব, ধৃষ্টকেতু চিকিতান কাশীর পুঙ্গব, পুরুজিত কুন্তি ভোজ শৈব্য রাজাগণ, যুধামন্নু বিক্রান্ত নহে সাধারণ, বীর্যবান যে এই সৌভদ্র দ্রৌপদেয়, সকলেই মহারথী কেহ নহে আমাদের মধ্যে যারা বিশিষ্ট মহা, বিজোত্তম শুন তাহা করিয়া মনন, সেনাপতি যে যে সব মম সৈন্য পাশে, সংজ্ঞার্থে তোমারে কহি অশেষ বিশেষে, আপনি আর পিতামহ ভীষ্মাদিগণ, কৃপাচার্য রণজয়ী হয়ে কত্রে বর্ণ, অশ্বত্থামা বিকর্ণাদি সৌমদত্তিয়া, যথা তথা তথা সৈন্য সেহপা, আর যে অনেক বীর আমার লাগিয়া আসি আছে, হেন হেতা সব জীবন ত্যাজিয়া, নানা অস্ত্র পানি সব যুদ্ধে বিশারদ, এরা সব হয় মোর যুদ্ধের সংশয়, অপর্যাপ্ত মম সৈন্য ভীষ্ম সেনাপতি, পর্যাপ্ত ওদের সৈন্য ভীমজার গতি, যথাস্থানে স্থিত থাকি আপনি সকলে, রক্ষ ভীষ্ম পিতামহ হেন যুদ্ধস্থলে, তবে সেই পিতামহ বৃদ্ধ গুরুপতি হর্ষ উৎপাদনে যবে কৈল স্থির মতি, সিংহনাদে বাজাইল শঙ্খ সেই বীর, উচ্চ উচ্চর বসেই সব অতীব গম্ভীর, শুনি সেই শত্রুরব যত শঙ্খ ভেরি, গমুখ পন বানক বাজিল সত্বরি, সহসা উঠিল সে রণের ঝঙ্কা, তুমুল হইল শব্দ বহুল অপার, তারপর শ্বেত অশ্বরথেতে বসিয়া আসিল যে মহাযুদ্ধে নিযুক্ত হইয়া, পাণ্ডবার মাধবার পাণ্ডব দিব্য শঙ্খ ধরি বাজাইল পরে পরে অপূর্ব মাধুরী, ঋষিকেশ ভগবান পাঞ্চজন্য রবে ধনঞ্জয় বাজাইল দেবদত্ত শোভে, ভীমকর্ম ভীমসেন বাজাইল পরে পৌন্দ্রনাম শঙ্খ সেই অতি উচ্চে স্বরে, যুধিষ্ঠির ধরে শঙ্খ রাজা কুন্তিপুত্র অনন্ত বিজয় সেই ঘোষণা সর্বত্র, নকুল বাজাল শঙ্খ শুভসতার নাম, সহদেব বাজাল মুনি পুষ্পক নাম, তারপর কে কে যত মহারথি ধনুর্ধর কাশীরাজ শিখণ্ডী সারথি, ধৃষ্টদ্যুম্ন বিরাটাদি বীর শেষাত্যকী, মহাযোদ্ধা পারে যারা যুঝিতে কাকি, দ্রুপদ আর দ্রৌপদেয় পৃথিবীপতে সৌভদ্র বাজাল শঙ্খ যার যার মতে, সে শব্দ ভাঙিল বুক ধার্ত রাষ্ট্রগণে, আকাশ ভেদিল পৃথিবী কাঁপিল সঘনে, কপিধ্বজ দেখি ধার্ত রাষ্ট্রের অগণে রে, যুদ্ধের সজ্জায় শেথা মিলিল চিরে, নিজ অস্ত্র ধনুর বাণ যথাস্থানে ধরি, যুদ্ধের লাগিয়া শেথা স্মরিল শ্রীহরি, মহিপতে পাণ্ডুপুত্র কহে ঋষিকেশে, উভয় সেনার মাঝে রথের প্রবেশে, যাবৎ দেখিব এই যুদ্ধকামীগণে, তাবৎ রাখিবে রথ অচ্যুত এখানে, দেখিবার যাহি কেবা আসিয়াছে হেতা, কাহার সহিত হবে যুঝিবারে শেথা, যুদ্ধগামীগণে আজ নিরখিব আমি, দুর্বুদ্ধি ধার্ত রাষ্ট্রের জন্য যুদ্ধগামী, সে কথা শুনিয়া ঋষি কেশ ভগবান উভয় সেনার দিকে হইল আগুয়া, উভয় সেনার মধ্যে রাখি রথোত্তম, কহিতে লাগিল কৃষ্ণ হইয়া সম্ভ্রম, দেখো পার্থ সমবেত ধার্ত রাষ্ট্রগণ, ভীষ্ম দ্রোণ প্রমুখ তো যত যোদ্ধাগণ, তারপর দেখে পার্থ যোদ্ধৃ পিতৃগণ, আচার্য মাতুল আদি পিতৃ সমহ, দেখে পুত্র পৌত্রাদিক যত সখাজ আর সব বহুল আত্মীয় স্বজন শ্বশুরাদি কুটুম্বীয় নাহি পারা পার উভয় পক্ষীয় শূন্য হইল সে হইছে হল পার তাদের দেখিল পার্থ সবই বান্ধ কাপিল হৃদয় তার বিষণ্ণ বৈভব কৃপাতে কাঁদিল মন অতি দয়াবান বিষণ্ণ হইয়া বলে শুন ভগবান অর্জুন কহে কৃষ্ণ এরা যে স্বজন রণাঙ্গনে আসিয়াছে করিবারের দেখিয়া আমার গাত্রে হয়েছে রোমাঞ্চ মুখ মধ্যে রোশনায় এ যে মহাবঞ্চ কাঁপিছে শরীর মোর সহিতে না পারি গান্ডি মুখসিয়া যায় কি করিয়া ধরি ঝলিয়া উঠিছে ত্বক মহাতাপ হইল না হইল না বন্ধু আর আগুয়া অস্থির হয়েছি আমি স্থির নহে মন সব ভুল হয়ে যায় কি করিয়ে বিপরীত অর্থ দেখি শুন হকেশ এ যুদ্ধে কাজ নাহি হল পণ্ডস কোন হিত নাহি হেথা স্বজন সংহারে যুদ্ধে মোর কাজ নাই ফিরাও আমারে হে কৃষ্ণ বিজয় মোর নাহি সে আকাঙ্ক্ষা রাজ্য আর সুখ শান্তি সবইয়া শঙ্কা যাদের লাগিয়া চাহি সুখ ভোগ শান্তি তারাই এসেছে হেথা দিতে সেও শান্তি ধন প্রাণ সব ত্যাজি মরিবার তরে সবাই এসেছে হেথা কে জিয়ে কে মরে এসেছে আচার্য পূজ্য পিতার সমাজ সঙ্গে আছে পিতামহ আর পুত্রগণ মাতুল শ্বশুর পুত্র কত যে কহিব শালা আর সম্বন্ধী সবাই মরিব আমি মরি ক্ষতি না এরা যদি মরে এদের মারিতে শক্তি মরিতে শক্তি নাহি দেখিবারে ত্রিভুবন রাজ্য যদি পাইব জিনিয়া তথাপি না লই তাহা এদেরও মারিয়া ভারত রাষ্ট্র গণে মারি কিবা প্রীতি হবে জনার্দন তুমি কৃষ্ণ আপনি কহিবে এদের মারিলে মাত্র পাপ লাভ হবে এমন বিপক্ষ শত্রুকে দেখেছে কবে এই ধার্ত রাষ্ট্রগণ সবান্ধব হয় উচিত না হয় কার্য তাহাদের স্বজন মারিয়া বলো কেবা কবে সুখী সুখলেশ নাহি মাত্র হব শুধু দুঃখী যদ্যপি এরা নাহি দেখেল অভিজন কুলক্ষয় মিত্রদ্রোহ সব অলক্ষ এসব পাপের রাশি কে বহিতে পারে
বুঝিবে তুমি তো সব বুঝাবে আমারে, উচিত কি নহে পাপে নিবৃত্তি, বুঝা কি উচিত নহে সেই কুপ্রবৃত্তি, কুলক্ষয়ে যেই দোষ জানো জনার্দন, অতএব এই যুদ্ধ করো নিবারণ, কুলক্ষয়ে কলুষিত সনাতন ধর্ম, ধর্ম নষ্টে প্রাদুর্ভাবে হইবে অধর্ম, অধর্মের প্রাদুর্ভাবে কুল নারীগণ, পতিতা হইবে সব কর অন্বেষণ, দুষ্টা স্ত্রী হইলে জন্মে বর্ণ সংকর, সেই সে কারণ হয় বর্ণ সংকর হলে হবে নরকের ফল, যেই সে কারণ হয় বর্ণ সংকরে কুলক্ষয় কুলক্ষে জ্ঞানী যেই উপরে, নরকে পতন হয় লুপ্ত পিণ্ড জন্য, তরিবার নাহি কোনো উপায় যে অন্য, কুলধর্মের নষ্টকারী বর্ণ সংকর ফলে শাশ্বত জাতি ধর্ম উৎসাহিত হলে, নরকে নিয়ত বা সে মনুষ্যের হয় তুমি জানো জনার্দন সেসব বিষয়, আমি শুনিয়াছি তাই সাধু সন্ত মুখে, নরকের পথে চলি কেন হইবে সুখে, হায় হায় মহাপাপ করিতে উদ্যত, হয়েছি আমরা শুধু হয়ে কলুষিত, রাজ্যের অনুভেতে পরে দুষ্কার্য করি, স্বজন হনন এই উচিত কি হরি, যদি ধার্ত রাষ্ট্রগণ আমাকে মারিয়া এই রণে রাজ্য লয় অশস্ত্র বুঝিয়া, সেও ভালো মনে করি যুদ্ধ সে অপেক্ষা, বিনা যুদ্ধে সেই আমি করিব প্রতীক্ষা, একথা বলিয়া পার্থ নিশ্চল বসিল, রথপ্রস্থ যুদ্ধ মধ্যে অস্ত্র সে ত্যাজিল, সকেতে উদ্বিগ্ন মনা অর্জুন সদয়, বিষাদ যোগ নাম এই গীতার বিষয়, ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ, বিষাদ যোগ নামক শ্রী গীতার প্রথম অধ্যায় সমাপ্ত। শ্রী প্রভুপাদ কি, আমাদের প্রায় 20 মিনিটের কম লাগলো একটা অধ্যায় পাঠ করতে গীতার গান। তো অনেক সংস্কৃত পণ্ডিত আছেন যারা সংস্কৃত পুরো প্রতিদিন ভাগবত গীতা পরায়ণ করেন, ভাগবত পরায়ণ করেন একসাথে পুরো অধ্যায় পাঠ করে, একটা অধ্যায় করে যদি ভাগবতম একদিনে 11টা করে অধ্যায় পাঠ করা হয় শুধু শ্লোক, তাহলে এক মাস সময় লাগবে, 30 দিন সময় লাগে পুরো ভাগবতম 325টা অধ্যায় শেষ করতে। এইভাবে গীতা অনেকে পাঠ করেন, পাঠ করে যান, গীতা শ্লোক মুখস্থ করার চেষ্টা করেন 700 শ্লোক। আমরা বাঙালি কমপক্ষে আমরা গীতার গান মুখস্থ করার চেষ্টা করতে পারি, প্রতিদিন গীতার গান পড়ার চেষ্টা করতে পারি, তাহলে বিশেষ করে শ্রী প্রভুপাদের বিশেষ কৃপা লাভ করতে পারি আমরা। তো প্রভুপাদ খুব প্রসন্ন হয়েছিলেন সেটা, এবং শ্রী প্রভুপাদের সেই শততম বার আবির্ভাব তিথি 1996 সালে, তখন শৈল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ বলছিলেন শ্রী ভক্তিজান গুরু মহারাজকে যে আপনি এই গীতার গানটা যদি কাউকে দিয়ে গাওয়াতে পারেন তাহলে এটা আমরা সারা বাংলায় এটা আমরা প্রচার করতে প্রমোট করতে পারি। তখন শ্রী ভক্তিজান স্বামী গুরু মহারাজ তিনি
কিছু সিঙ্গারকে, যাদের প্রফেশনাল যারা ভালো সঙ্গীত শিল্পী, তাদেরকে দিয়ে গিতার গান রেকর্ড করিয়েছিলেন, সেই মিউজিক রেকর্ডিং আছে, সুরে সুরে এটা গান গাই ইয়ে করেছিল। হ্যাঁ, পুরোটা একজন ভক্ত আমাকে, বোম্বে থেকে আমাকে একজন ভক্ত, বাঙালি না, মহারাষ্ট্রে, তিনি আমাকে বলছেন যে প্রভুপাদের গিতার গান, উনি খুব উৎসাহী, উনি বাংলা শেখার চেষ্টা করছেন, গিতার গান করে, উনি আমাকে বলছেন প্রভুপাদের গিতার গান ওই শিলভক্তিজার গুরু মহারাজ 1996 সালে রেকর্ড করেছিলেন, ওইটা আমাকে দিন। তা আমি খুঁজে খুঁজে পেলামই না কোথাও, কারো কাছে নেই, কেউ জানেই না। পরে একজন ভক্তের কাছে ছিল এটা, উনি বলছে আমার কাছে আছে, উনি আমাকে দিয়েছেন। পরে নাই সেটা, কেউ জানে এটা যে করা হয়েছে গিতার গান রেকর্ডিং, সেটা জানেই না কেউ। তো সেই গিতার গান আমরা পড়ার চেষ্টা করতে পারি প্রতিদিন, পুরুষোত্তম বাস আরও আমরা পড়তে পারি। আজকে আমরা শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায় আলোচনা করব। বিষাদ যোগ বা সৈন্য দর্শন যোগ, তো অনেকে এটাকে বলেন হতাশ যোগ, অর্জুন হতাশ হয়ে গেছে। তো প্রথম শ্লোকটার অনুবাদ একজন পড়ুন। প্রথম শ্লোক ধৃতরাষ্ট্রের কথা, ধৃতরাষ্ট্র বললেন। তো এই শ্লোকে বলা হচ্ছে ধৃতরাষ্ট্রের মনোভাব, তার অন্তর্নিহিত উদ্দেশ্য প্রকাশ পাচ্ছে, তার মনে কি ছিল, তিনি কি চেয়েছিলেন, তিনি কি চাইছেন, সন্দিগ্ধ ধৃতরাষ্ট্রের মনোভাব প্রকাশ পাচ্ছে। তারও আগে এই গতকাল আমরা আলোচনা করছিলাম ভগবদ্গীতার মুখবন্ধ সম্বন্ধে, ভগবদ্গীতার 5টা অধ্যায় আছে এবং ভাগ করা হচ্ছে কর্মশতক, ভক্তিশতক, জ্ঞানশতক করে। তো এই ভগবদ্গীতাকে প্রথম অধ্যায় বিশাদ বর্ণনা করা হচ্ছে এবং এখানে 1-27 শ্লোক পর্যন্ত ভূমিকা আলোচনা করা হচ্ছে, কুরুক্ষেত্র যুদ্ধের পটভূমি আলোচনা করা হচ্ছে। তারপর 28-46 পর্যন্ত অর্জুন, তিনি যুদ্ধ করতে চাইছিলেন না, যুদ্ধ করতে না যাওয়ার জন্য তিনি 5টি কারণ উত্থাপন করছেন, এই 5টি কারণের কথা বলা হচ্ছে 28-46। 1-27 মধ্যে 1-11 শ্লোক পর্যন্ত বর্ণনা করা হচ্ছে যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের পটভূমি বা যুদ্ধের প্রস্তুতি, কে কি শঙ্খ বাজালেন, এই সমস্ত কিছু বর্ণনা করা হচ্ছে, কারা কারা যুদ্ধ করতে এসে সবার নাম বর্ণনা করা হচ্ছে। 12-20 পর্যন্ত বর্ণনা করা হচ্ছে পাণ্ডবদের যুদ্ধ জয়ের সংকেত সমূহ, যে পাণ্ডবেরা যে যুদ্ধের ফলে যে পাণ্ডবদের বিজয় সুনিশ্চিত হবে সেই সংকেত প্রদান করা হয়েছে। 12-20 যে যুদ্ধের ফলে পাণ্ডবরাই অন্তিমে বিজয় লাভ করবে। তারপর 21-27 পর্যন্ত বর্ণনা করা হচ্ছে কৃষ্ণের ভক্ত বাৎসল্য, কৃষ্ণ হচ্ছেন ভক্ত বৎসল, সে কথা বর্ণনা করা হচ্ছে, কিভাবে তিনি ভক্তবৎসল ভগবান তার রথের সারথি রূপে এসছেন। সাধারণত বলা হচ্ছে যখন কোনো ছায়াছবি দেখানো হয়, চলচ্চিত্র মুভি, বাংলা ছবি বা হিন্দি ছবি, যাই ছবি দেখানো হয়, তো সেখানে একটা বিষয় আছে যে ছবির যে হিরো যে আছে বা নায়ক যে, তাকে কীভাবে দেখানো হচ্ছে, এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিক। দেখা যাবে একটা গাড়ি আসছে, খুব সুন্দর একটা পলিশ করা চকচকে একটা গাড়ি এসে থামলো, গাড়ির দরজাটা খুললো, একজোড়া পা একজোড়া জুতো বেরিয়ে এলো, তারপর জুতো বেরিয়ে এলো, একজন লোক বেরিয়ে এলো, তার জুতা দেখাচ্ছে, ধীরে ধীরে তার হাঁটু দেখাচ্ছে, তার কোমর দেখে ধীরে ধীরে তার মুখটা দেখাচ্ছে, নায়কের ছবি দেখাচ্ছে, বা হঠাৎ করে নায়ক আকাশে উঠছে, ড্রামাটিক এন্ট্রেন্স, প্রবেশটা হচ্ছে ড্রামাটিক, নাটকীয়ভাবে প্রবেশ। তো আসলে এটা নাটকের একটা দিক। চৈতন্য চরিতামৃতের অন্তদলা দ্বিতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদে রূপগোস্বামীপাদ তিনি বিদগ্ধ মাধব, দলিত মাধব নামে দুটা নাটক লিখেছেন ভগবানের লীলা সম্বন্ধে। তো সেই দ্বিতীয় পরিচ্ছেদে মহাপ্রভু বলছেন রামানন্দ রায়কে যে, রামানন্দ তুমি একটু দেখো রূপগোস্বামী এই নাটকটা কীরকম হয়েছে, কারণ রামানন্দ রায়ও সেই নাট্যবিদ্যায় নাট্যশাস্ত্রে পারদর্শী ছিলেন, তিনি জানতেন কার নাটকের বিভিন্ন ভাব, বিভিন্ন রস, কখন কি বিভিন্ন কিছু আছে, এটা কোন অঙ্গ কীভাবে হবে, কোন চরিত্র কীভাবে আসবে, কোনটা কীভাবে উপস্থাপন করা হবে। তো রামানন্দ রায় প্রশ্ন করছেন নাটক রূপগোস্বামীর কাছে, রূপগোস্বামী উত্তর দিচ্ছেন, প্রশ্ন উত্তর নাটক সম্বন্ধে, কবিত্ব, বিভিন্ন টেকনিক্যাল টার্ম সেখানে আছে। তো সেখানে একটা টার্ম আছে, একটা জিনিস আছে, রামানন্দ রায় জিজ্ঞেস করতেন যে নায়কের প্রবেশ কীভাবে হচ্ছে, মূল যে নায়ক বা মূল চরিত্র তার প্রবেশ কীভাবে হচ্ছে, কোন ধরনে হচ্ছে, কোন স্টাইলে হচ্ছে। তো রূপগোস্বামী বলছেন এই স্টাইলে হচ্ছে নায়কের প্রবেশ, এটা একটা বিশেষ দিক নাটকের মধ্যে। তো এই যে ভগবদ্ গীতা একটা নাটক ধরতে পারি, একটা কনভারসেশন বার্তালাপ চলছে ড্রামার মতো, একে নাটক করেন ভগবদ গীতার মাধ্যমে, কৃষ্ণ অর্জুন সংবাদ, কৃষ্ণ অর্জুন কথোপকথন, এটা নাটক। এর মূল চরিত্রকে কৃষ্ণ, তো এই নাটকের নায়ক তার প্রবেশ কীভাবে হচ্ছে, তার প্রবেশটা হচ্ছে কীভাবে, রথের ড্রাইভার, গাড়ির ড্রাইভার হিসেবে তার প্রবেশটা হচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে এটা ততটা মহত্বপূর্ণ না, এটা রথের চালক হিসেবে সারথির রূপে তার প্রবেশ হচ্ছে এখানে, কি মহত্বপূর্ণ আছে এখানে। তো জাগতিক ক্ষেত্রে যেটা তুচ্ছ, রথের ড্রাইভার বলা হচ্ছে, রথের ড্রাইভার মানে হচ্ছে রথের সারথি মানে কত নিচু একটা পদ, যে রথের যে যোদ্ধা, যুদ্ধক্ষেত্রে বলা হচ্ছে অনেক শব্দ থাকে, শঙ্খের ধ্বনি, তারপরে হাতি গর্জন করে, যোদ্ধারা গর্জন করে, অস্ত্রের শব্দ শোনা যায় না কিছু। তাই রথের যোদ্ধাকে কী করতে হয়, যখন বলেন সারথিকে তুমি ডানে যাও বায়ে যাও, তখন পা দিয়ে লাথি মারেন, এরকম বলা হয় অনেক জায়গাতে, ডান দিকে লাথি মারলে ডান দিকে যাও, বাঁ দিকে লাথি মারলে বাঁ দিকে যাও, মাঝখানে লাথি মারলে থেমে যাও বা সোজা যাও, এরকম। তো কত তুচ্ছ নিচু একটা পদ সারথি, তো সেই পদটা তো জাগতিক ক্ষেত্রে এটা এত একটা তুচ্ছ একটা ব্যাপার, সারথি রূপে এসছেন এই নাটকের চরিত্র, কিন্তু পারমার্থিক বিচারে এটাই হচ্ছে মহত্বপূর্ণ। পরমেশ্বর ভগবান তিনি কতটা ভক্তবৎসল, তার ভক্তের প্রতি তিনি কৃপাপরায়ণ হয়ে সেই ভক্তের সেবক হতে তিনি রাজি আছেন। সারত্বে পারসত সেবন সখ্য দৌত্যা বীরাসনানুগমন স্তবন প্রণাম স্নিগ্ধেশু পাণ্ডুষু জগৎ প্রণতিম চ বিষ্ণু। যখন পরীক্ষিত মহারাজ শুনছেন এই কথা, যে পরীক্ষিত মহারাজ গেছিলেন বিশ্বভ্রমণ করতে, তখন তিনি শুনছেন এই কথাগুলি, যখন সবাই বর্ণনা করছে ভগবানের চরিত্র প্রথম অধ্যায়ে ভাগবতমের, যে পরীক্ষিত মহারাজ প্রথম অধ্যায়ে শ্লোকটি আছে, বর্ণনা করা হচ্ছে, পরীক্ষিত মহারাজ শুনে আবেগাপ্লুত হচ্ছেন ভগবানের প্রতি, যে ভগবান কতটা পাণ্ডবদের প্রতি তার আকর্ষণ বা তার স্নেহ ছিল। তিনি সারথি হয়েছেন, পার্ষদ হয়েছেন, সখা হয়েছেন, দৈত্য দূত হয়েছেন, বীরাস্তি স্নানুগমন স্তবন প্রণাম, তিনি বীরাসন, বীর মানে হচ্ছে তলোয়ার, অস্ত্র, অস্ত্র হাতে নিয়ে তিনি পাহারাদার হয়েছেন, ভগবান পাহারাদার হয়ে দাঁড়িয়েছিলেন, স্তবন তিনি স্তুতি করেছেন পাণ্ডবকে, যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করতেন, তিনি কত ভক্তবৎসল ছিলেন ভগবান। তো এই হচ্ছে এই এই সেকশনের মূল উপজীব্য বা মূল বিষয় বা এই অধ্যায়ের মূল বিষয়। আমরা দেখতে পাই এই অধ্যায়ে মূলত দুটা বিষয় আলোচনা করা হচ্ছে, দুটা বিষয়ের পুনরাবৃত্তি, দুটা থিম, কমন থিম এই অধ্যায়ে। প্রথম অধ্যায় হচ্ছে কি, ভগবানের সুরক্ষা, ভগবান কীভাবে তার ভক্তকে সুরক্ষা প্রদান করেন। জাগতিক বিচারে হয়তো হতে পারে ভক্তের থেকে অভক্তরা ভালো পরিস্থিতিতে আছে, সুরক্ষিত অবস্থায় আছে, কিন্তু অন্তিমে জয় কার নিশ্চিত, ভক্তেরই জয় বিজয় সুনিশ্চিত। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুব নীতিমতি, এটা বিজয় সুনিশ্চিত। এটা একটা থিম এই অধ্যায়ে আলোচনা করা হচ্ছে। আর একটা থিম হচ্ছে ভগবান তার ভক্তের ব্যক্তিগত সেবক। তো এখন এই পুরুষোত্তম মাস চলছে, আমরা প্রতিদিন চৌরাগ্রকর্ণ পুরুষাষ্টকম গাইছি, তো সেই চৌরাগ্রকর্ণ পুরুষাষ্টকমে কী থিম, থিমটা কী কী বলা হচ্ছে বারবার, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গ নানাম চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রকণ্য পুরুষম নমাকি। বিশেষ চোর, স্পেশাল চোর, চোর শ্রেষ্ঠ, ব্রজে প্রসিদ্ধ চোর, তিনি কী কী চুরি করেছেন, নবনীত চুরি করেছেন, গোপীদের হৃদয় চুরি করেছেন, গোপীদের বস্ত্র চুরি করেছেন, ভক্তদের হৃদয় চুরি করছেন, ক্রীড়াধিকায় হৃদয়স্য চৌরম নবাম বুধি শ্যামল কান্তি চৌরম পদাশ্রিতানাম চ সমস্ত চৌরম, তিনি রাধিকার হৃদয় চুরি করেছেন, নবঘন মেঘের সেই শ্যামবর্ণ চুরি করেছেন, বিশেষ চোর তিনি। তো এখন চোরকে কী করা হয়, চোরকে বন্দি করা হয়, কোথায় বন্দি করা হয়, কারাগারে, জেলখানায়। তো কারাগারটা কীরকম, অন্ধকার, তমসাচ্ছন্ন কারাগার। তো সেই তিনি গাইছেন, আচার্য গাইছেন যে মনমানসে তামস রাশি ঘোরে কারাগ্রহে দুঃখ ময়া নিবদ্ধ লভস্ব হে চৌর হরে চিরায় সচৌর্য দোষ কৃতমেব। যে আপনাকে চুরি চুরির এখন উপযুক্ত শাস্তি এখন দেবো আমি, কিভাবে কারাগারে রাখবো, কোন কারাগারে, আমার মনরূপী কারাগার, আমার মনটা হচ্ছে সব থেকে তমসাচ্ছন্ন, অন্ধকারময়, এই কারাগারে রাখবো আপনাকে আমি। তারপর বলছেন কি, আপনি কি কি চুরি করেছেন আরো লিস্ট দিচ্ছেন, ধনম চ মানম চ তথেন্দ্রিয়ানাম প্রাণাম চ রিত্বা মম সর্বমেব পলায়সে কুত্র ধৃতাদ্য চৌরথ ওম ভক্তি দামনাসি মায়া নিরুদ্ধ। আপনি কি কি আমার ধন চুরি করেছেন, আমার মান চুরি করেছেন, আমার প্রাণ চুরি করেছেন, আমার ইন্দ্রিয় সমস্ত চুরি করেছেন, আর এই সমস্ত কিছু চুরি করে আপনি এখন পালিয়ে যাচ্ছেন, কিন্তু আপনাকে পালাতে দেব না। কিভাবে আপনাকে আমি ধরে রাখবো? ভক্তি দামনাসি, আপনাকে আমি ভক্তির রশি দিয়ে বেঁধে রাখবো, ভক্তিরূপী দড়ি দিয়ে আপনাকে শিকল দিয়ে আমি বেঁধে রাখবো। তো বলা হচ্ছে এই ভক্তিরূপী শিকলটা হচ্ছে এমন শিকল, ছিনৎসি ঘোরম যম পাশ বন্ধম ভিনৎসি ভীমম ভব পাশ বন্ধম, যে এই যে চোর তার জন্য এমন কোনো লক নেই এই জগতে যে তিনি ভাঙতে পারবেন না, এমন তালা নেই তিনি ভাঙতে পারবেন না, এমন শিকল নেই তিনি খুলতে ছিঁড়তে পারবেন না। তিনি কি কি ছিঁড়তে পারেন? ছিনৎসি ঘোরম যম পাশ বন্ধম, তিনি তার ভক্ত, তার যে ভক্ত সেই চোরের আশ্রয় গ্রহণ করেন সেই চোরের যমপাশ তিনি কেটে দেন, বন্ধ করে দেন। যমপাশ হচ্ছে সব থেকে শক্তিশালী বা কঠিন পাশ, সেই যমপাশ তিনি ছিন্ন করে দেন। ভিনৎসি ভীম ভব, তিনি সেই ভক্তের ভবপাশ বন্ধ ছিন্ন করে দেন, কিন্তু তিনি একটা পাশ তিনি ছিন্ন করে দেন। মানে কি সেই পাশ? ছিনৎসি সর্বস্ব সমস্ত বন্ধম নৈবাত্মনো ভক্ত কৃত, একমাত্র ভক্তের সেই পাশটা তিনি ভক্তের ভক্তি দ্বারা ভক্ত যে তাকে আবদ্ধ করে সেই পাশটা তিনি ছিঁড়তে পারেন না। এই হচ্ছে মূল থিম, এই পুরুষোত্তম মাসের মূল থিম, মূল বিষয়। চৌরাগ্রগণ পুরুষাষ্টক ওই গায়ে মূল বিষয়। দামোদর মাস আসছে আরেকটা বিশেষ মাস, দামোদর মাসের মূল থিম কি কি? সেই দামোদর স্বয়ং গাইছেন ভক্তের জিতত্বম ইতি দিক সলীলা আনন্দ কুণ্ডে, না কি সেই শ্লোকটা? ভক্তের জিতত্বম সেই অষ্টকমে গাইছেন ভগবান ভক্তির, সেটা আছে কিন্তু একটা এর মধ্যে আটটা শ্লোকের মধ্যে একটা আছে ভক্তের জিতত্বম, তিনি ভক্তির দ্বারা বদ্ধ হন, অন্য কিছুর দ্বারা বদ্ধ হননি সেই ভগবান। এরকম বলা হচ্ছে যখন বরাহদেব এসছিলেন, বরাহদেবের এত বিশাল সাইজ ছিল, আকৃতি ছিল, আকার ছিল, সমগ্র ব্রহ্মাণ্ডের জলসমূহ বলা হচ্ছে তার একটা রুমকূপে আসতে পারত, এরকম সাইজ ছিল বরাহদেবের, এত বিশাল বরা ভগবান এসছেন। আর সেই ভগবান, সেই বরাহদেবের উৎস, বরাহদেবের কলা যিনি, তিনি যখন কৃষ্ণরূপে এসছেন সেই কৃষ্ণকে মাতা যশোদা কি করছেন? এক বালতি জল নিয়ে স্নান করিয়ে দিচ্ছেন, এক বালতি বা এক মুখ জল নিয়েছেন, ঢালো মাথায় স্নান হয়ে গেল, তার অভিষেক হয়ে গেল। এই হচ্ছে ভগবানের আশ্চর্যময়, ভগবানের বিরোধাত্মক লীলা, এই হচ্ছে ভগবানের বিশেষ লীলা। এটা হচ্ছে দামোদর মাসের কমন থিম, পুরুষোত্তম মাসের বিশেষ থিম, যে ভগবান অন্য কিছুর দ্বারা বদ্ধ হন না, তিনি তার ভক্তের দ্বারা বদ্ধ হন এবং তার ভক্তের ব্যক্তিগত সেবকও তিনি পরিণত হন, অন্য কিছু। এটা একটা কমন থিম আমরা দেখতে পাবো ভগবদ গীতা প্রভুপাদের তাৎপর্য, ভক্তি আমি জানাতি, ভক্তির দ্বারাই ভগবান বদ্ধ হন। রূপগোস্বামী পাদ তার পদ্মাবলীতে বলছেন খুব সুন্দর শ্লোক, ব্যাধস্য চরণম ধ্রুবস্য চ বয়ো বিদ্যা গজেন্দ্রস্য কা কুব্জায়া কিম ইউনাম রূপমধিকম কিম তৎ সুদাম নোধন বংশ কো যাদব বিদুরস্য যাদবপতে উগ্রস্য কিম পৌরুষম ভক্ত্যা তুষ্যতি কেবলম ন চ গুণের ভক্তি প্রিয় মাধব। প্রশ্ন বলা হচ্ছে ভগবান কীভাবে লাভ করা যায়, ভগবানকে কীভাবে সন্তুষ্ট করা যায়? তো কেউ বলছেন সদাচারের দ্বারা, ভগবানকে কীভাবে সন্তুষ্ট করা যায়? সৎ আচার দ্বারা, ভালো আচার ব্যবহারের দ্বারা ভগবানকে লাভ করা যায়। ভগবানকে সন্তুষ্ট করতে হলে ভালো আচরণ থাকতে হবে, একজন বলছেন। তো তার উত্তর কী দিচ্ছেন, এটা কীভাবে খণ্ডন করছেন? ব্যাধস্য আচরণম, আপনি বলছেন সদাচারের দ্বারা ভগবানকে লাভ করা যায়, কিন্তু সেই বেদ মৃগারি, তারা মুনিয়া মৃগারি, সেই মৃগারির তার কি সদাচার ছিল? সে মৃগারি ছিল, সে শিকারি ছিল, পশু হত্যা করতো, সে তার কি সদাচার ছিল? ধ্রুব এখন বলছেন ঠিক আছে, ঠিক আছে মানলাম সদাচার ছাড়াও ভগবানকে লাভ করা যায়, কমপক্ষে তার উপযুক্ত অভিজ্ঞতা থাকে, বয়স থাকতে হবে, তার বয়স বেশি থাকতে হবে এবং তার অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, তখন ভগবানকে সন্তুষ্ট করা যায়। তো বলছেন ধ্রুবস্য বয়স, ধ্রুব মহারাজের কতটুকু বয়স ছিল, তার কতটুকু অভিজ্ঞতা ছিল? ব্যাধস্য চরণম ধ্রুবস্য কবয়স। তো বলছেন ঠিক আছে, এটাও আপনি নাশ করে নিরাশ করে দিলেন যে বিদ্যা বয়সও প্রয়োজন নেই, কমপক্ষে বিদ্যা তো থাকা চাই, জ্ঞান তো থাকা যায় তার, কারো জ্ঞান থাকা চাই, বিদ্যা থাকা চাই। তখন বলছেন বিদ্যা গজেন্দ্রস্তকা, গজেন্দ্রের কি বিদ্যা ছিল সে ভগবানকে লাভ করলো? বিদ্যা গজেন্দ্রস্তকা, বললাম ঠিক আছে মানলাম। বললাম কমপক্ষে তার ভালো রূপ থাকা চাই, ভগবানের সামনে যেতে হলে ভালো রূপ থাকা চাই, কুরূপ হলে ভগবানের সামনে যাওয়া যাবে না। তখন বলছেন কুব্জায়া কিম ইউ নাম রূপম অধিকম, কুব্জার কি নাম রূপ ছিল সেও ভগবানকে লাভ করেছিল? তো বলে ঠিক আছে মানলাম। কিব্জায়া কিম নাম রূপম অধিকম, তো বলে ঠিক আছে কমপক্ষে ধন থাকা চাই তার, একদম গরিব একদম ভিখারী হলে ভগবানকে লাভ করা যাবে না, কমপক্ষে কিছু ধন থাকা চাই। তখন বলছেন কিম তৎ সুদাম নো ধন, সুদামার কি ধন ছিল? তো বলছেন ঠিক আছে কমপক্ষে ভালো বংশে জন্মগ্রহণ করা চাই, সেটা না হলে হবে না। তো বলছেন বংশ কো বিদুরস্য, তো বিদুরের কি বংশ ছিল? শূদ্র ছিলেন বিদুর, তার কি বংশ ছিল? কিন্তু তিনি ভগবানকে, ভগবান দুর্যোধনের ঘরে না গিয়ে বিদুরের ঘরে গিয়েছিলেন। কমপক্ষে পৌরুষ থাকা চাই, পৌরুষত্ব না থাকলে ভগবানকে লাভ করা যাবে না, শক্তি সামর্থ্য থাকা চাই, প্রভাব থাকা চাই। তখন বলছেন বংশ বিদুরস্থ যাদবদের উগ্রস্য কিম পৌরুষম, উগ্রসেনের কি পৌরুষ ছিল? তার নিজের ছেলে তাকে বন্দি করে রেখেছে, তার কি পৌরুষ ছিল? কোনো পৌরুষ ছিল না, কিন্তু ভগবানকে লাভ করেছিলেন। উগ্রস্থ কিম পৌরুষম, তো সব শেষে কি সিদ্ধান্ত দিচ্ছেন? তো এর ফলে কি পেলাম? তখন বল রূপকোস্বামী বল না তুমি আর কিছু বলার দরকার নেই, আমি তখন বলছি ভগবান কীভাবে লাভ করা যায়, কীভাবে সন্তুষ্ট করা যায়। ভক্তিয়া তুষ্যতি কেবলম নচ গুণের ভক্তি প্রিয় মাধব, ভগবান একমাত্র ভক্তির দ্বারাই তুষ্ট হন এবং ভক্তি ছাড়া অন্য কিছু দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যায় না, এটাই হচ্ছে এই অধ্যায়ের কমন থিম, যে ভগবান ভক্তির দ্বারা তার ভক্তের দ্বারা সন্তুষ্ট হয়েছিলেন। তারপর 28-30 শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে, প্রথম কারণ হচ্ছে করুণা। অর্জুন 5টা যুক্তি দেখাচ্ছেন, কারণ দেখাচ্ছেন যে আমি কেন যুদ্ধ করতে চাই না। প্রথম কারণ হচ্ছে করুণা, আমার আত্মীয় স্বজনদেরকে কীভাবে আমি হত্যা করবো, কীভাবে এই জীবাত্মাদেরকে হত্যা করবো আমি। 31-35 পর্যন্ত বলছেন উপভোগ, যে আমি যুদ্ধ কেন করছি, যুদ্ধ করার উদ্দেশ্য হচ্ছে রাজ্য লাভ করা, রাজ্য লাভ করতে চাই আমি, রাজ্য কেন লাভ করতে চাই, রাজ্য ভোগ করতে চাই, রাজ্য কাদেরকে নিয়ে ভোগ করবো, রাজ্য আমার আত্মীয় স্বজনদেরকে নিয়েই ভোগ করবো, কিন্তু এখন যুদ্ধ কাদের সাথে করবো? আত্মীয় স্বজনদের সাথেই করবো। তাই যে রাজ্য আমি ভোগ করতে চাই আর যে রাজ্য লাভের জন্য আমি যুদ্ধ করবো, আর যে রাজ্য ভোগ আমি আত্মীয়দেরকে নিয়ে করবো, সেই রাজ্য লাভ করতে গেলে আমাদেরকে এই আত্মীয়দেরকেই হত্যা করতে হবে। তাহলে এদেরকে যদি হত্যা করি তাহলে বাকি থাকবে কারা, কাদেরকে নিয়ে আমি ভোগ করবো? একা একা ভোগ করা যায় না, কাউকে না দেখালে কিছু একা একা ভোগ করা যায় না। সেই জন্য বলছি আমি কাকে নিয়ে উপভোগ করবো, তাই জন্য আমি, যেহেতু আমি উপভোগই করতে পারবো না রাজ্য লাভ করতে, রাজ্যই চাই না আমি। তারপর বলছেন পাপের ভয়, তার পাপের ভয় এসেছিল যে এদেরকে হত্যা করলে পাপ হবে আমার, আমি এটা চাই না, পাপ হবে, পারিবারিক সংস্কৃতি নষ্ট হওয়ার ভয়, পারিবারিক সংস্কৃতি নষ্ট হবে। 36-38 পর্যন্ত বলছেন পাপের ভয়, আত্মীয়দেরকে হত্যা করলে পাপ হবে। 39-43 পর্যন্ত বলছেন পারিবারিক সংস্কৃতি নষ্ট হবার ভয়। আর তারপরে 44-পরবর্তীতে বলছেন, এবং দ্বিতীয় অধ্যায়ের 6 পর্যন্ত বলছেন সিদ্ধান্তহীনতা, অর্জুন সিদ্ধান্তহীন ছিলেন। 36-38 হচ্ছে পাপের ভয়, 28-30 করুণা, 31-35 উপভোগ, 36-38 পাপের ভয়, 39-43 পারিবারিক সংস্কৃতি নষ্ট হওয়ার ভয়, আর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়ের 6 পর্যন্ত বলছেন সিদ্ধান্তহীনতা, অর্জুন সিদ্ধান্তহীন হয়েছে। তো তার মধ্যে সিদ্ধান্তহীনতা এটা 2-6 পর্যন্ত বলছেন। তো এখানে প্রথম শ্লোকে আমরা দেখতে পাই ধৃতরাষ্ট্রের মনোভাব প্রকাশ হচ্ছে। তো প্রথমত শ্লোক প্রভুপাদ ব্যাখ্যা করছেন গীতা কি এবং গীতা কেন পাঠ করবো, গীতা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন এবং কৃষ্ণের মধ্যে কথোপকথন, কীভাবে এবং কেন পাঠ করবো, শ্রদ্ধাবান চিত্তে, শ্রদ্ধাবনত চিত্তে, সদ্গুরুর তত্ত্বাবধানে পরম্পরা ধারায় গীতা পাঠ করবো, সেটা বর্ণনা করবো। তারপরে সন্দিগ্ধ ধৃতরাষ্ট্রের পক্ষপাতপূর্ণ মনোভাব, তো ধৃতরাষ্ট্রের মনে একটা সন্দেহ ছিল, কী সন্দেহ? যে কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র, ধর্মের স্থান, তাই এখানে কয়েকটা জিনিস হতে পারে। প্রথমত ব্যাপার হচ্ছে এরকম যে আমাদের প্রভুরা বা আমাদের ভক্তরা ব্রহ্মচারীরা প্রসাদ হলে গিয়েছেন। ব্রহ্মচারীরা সকাল 9টার সময় প্রসাদ হলে গিয়ে কি করলেন, এরকম প্রশ্ন করার কোনো মানে আছে? প্রসাদ হলে যখন গেছেন কি জন্য গেছেন? প্রসাদ গ্রহণ করবেন তো বলছেন। আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করার মানুষ এটাও বলছেন। করার পরে কি, যাওয়ার পরে কি করলো, এটা জিজ্ঞেস করার আর কোনো অর্থ আছে? কিন্তু তিনি কেন জিজ্ঞেস করেছিলেন তার পিছনে কিছু কারণ ছিল, তার হৃদয়ে কিছু সন্দেহ ছিল। কি সন্দেহ? প্রথমত হ্যাঁ, তারা যুদ্ধ করার উদ্দেশ্যে গেছে, কিন্তু মনে করুন ব্রহ্মচারীরা আজকে প্রসাদ হলে গেলেন, প্রসাদ হলে সকাল 9টার সময় বা ভক্তর প্রসাদ পেতে গেলেন, কিন্তু হঠাৎ গিয়ে শুনলেন যে না আজকে একজন আচার্যের আবির্ভাব তিথি, আজকে উপবাস 12টা পর্যন্ত, প্রসাদ নেই, তারপর চলে এলেন ফিরে এলেন। এরকমও হতে পারে, প্রসাদ গ্রহণ করার নিমিত্তে যাওয়ার পরে প্রসাদ গ্রহণ না করে চলে আসতে পারে, সিদ্ধান্ত পরিবর্তন করতেও পারে। তো একইভাবে তারা যুদ্ধ করার নিমিত্তে যদিও গিয়েছিলেন মানুষে গিয়ে, তথাপি তারা সেখানে গিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, এটা একটা সংশয় আছে, একটা সংশয় আছে মনে। তো কী কী কারণ হতে পারে, কী কী সম্ভাব্য কারণ হতে পারে যার ফলে তারা সেখানে গিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন? প্রথমত কুরুক্ষেত্র হচ্ছে একটা ধর্মক্ষেত্র, পবিত্র স্থান, আর পাণ্ডবেরা হচ্ছেন ধার্মিক, তাই সে কুরুক্ষেত্রের পবিত্র প্রভাব পাণ্ডবদের মনে পড়তে পারে, তাই পাণ্ডবরা হয়তো যুদ্ধক্ষেত্রে গিয়ে মনে করতে পারেন যে না আমি যুদ্ধ করতে চাই না, কী হবে যুদ্ধ করে, আমি সব রাজ্য দিয়ে দিলাম দুর্যোধনকে, যেটা অর্জুন করেছিলেন তার ক্ষেত্রে হয়েছিল, সেটা যুদ্ধ করতে চাই না, সেটা একটা পসিবিলিটি, এটা সম্ভাব্য হতে পারে। আরেকটা সম্ভাবনা হতে পারে, যদিও দুর্যোধন হচ্ছে পাপিষ্ট, তথাপি দুর্যোধনের মনেও একটা প্রভাব পড়তে পারে। দুর্যোধন হয়তো মনে করতে পারে ঠিক আছে আপোষ মীমাংসা করে নেই, পাণ্ডবদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেই, তাই হয়তো সেও যুদ্ধ বন্ধ করে দিতে পারে। যদি এটা হয় তাহলে কি হবে, যদি এটা বন্ধ করে তাহলে কি হবে, তাহলে যদিও আপাতভাবে হয়তো মীমাংসা হয়ে যাবে, কিন্তু তথাপি আমার পুত্র দুর্যোধনের শত্রু পাণ্ডবেরা অক্ষত থাক বেঁচে থাকবে, আর যতক্ষণ পর্যন্ত শত্রু থাকবে ততক্ষণ পর্যন্ত শান্তি নেই, তাই আমার পুত্ররা যদি নিষ্কণ্টক বা অকুণ্ঠ চিত্তে রাজ্য ভোগ করতে চায় তাহলে তাদেরকে পাণ্ডবদেরকে হত্যা করতেই হবে। তাই বাহ্যিকভাবে তিনি এমনভাবে মনে করছেন, বুঝাচ্ছিলেন যুদ্ধটা না হলেই ভালো, বুঝাচ্ছিলেন যুদ্ধ হয়েছে কি, যুদ্ধ হচ্ছে কি, যুদ্ধ না হলেই ভালো, কিন্তু মনে মনে তিনি কি চাইছিলেন না, যুদ্ধটা হোক, যুদ্ধ হলেই মঙ্গল, কারণ যুদ্ধ হলে কেন মঙ্গল, যুদ্ধ যদি হয় তাহলে এটা নিশ্চিত যে আমার পুত্রদেরই জয়লাভ করবে, কেন, কারণ ভীষ্মদেব আমাদের পক্ষে আছেন, দ্রোণাচার্য আমাদের পক্ষে আছেন, কর্ণ আমাদের পক্ষে আছেন, আরও বড় বড় বীরেরা আমাদের পক্ষে আছে, আমাদের সৈন্য সংখ্যা বেশি, সামর্থ্য বেশি, তাই যুদ্ধ যদি হয় তাহলে আমার পুত্রদের বিজয় সুনিশ্চিত, এটা দুর্যোধনের বা ধৃতরাষ্ট্রের মনে এটা ধারণা ছিল, তাই তিনি যুদ্ধ যে কোনো প্রকারের যুদ্ধ হওয়া উচিত, যুদ্ধ বন্ধ হওয়া উচিত না, তাই বাহ্যিকভাবে তিনি দেখাচ্ছেন সঞ্জয়কে মনে করেন ঠিক আছে আমি চাইছি যুদ্ধ না হলেই ভালো, কিন্তু মনে মনে চাইছেন যুদ্ধ হলেই ভালো। তাই এখানে আরেকটা পক্ষপাতপূর্ণ মনোভাব প্রকাশ পাচ্ছে কি, যে মামকা পাণ্ডবাশ্চৈব, মামকা মানে কি আমার পুত্ররা, পাণ্ডবাহ মানে কি পাণ্ডুর পুত্ররা, তো উভয়েই ছিলেন কৌরব কুরুবংশে, কিন্তু তিনি নিজের পুত্রদেরকে মামকা বলে সম্বোধন করছেন, তাদেরকে মানে আমার দল তার দল একটা পক্ষপাত করছেন তিনি। আবার ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র একটা বর্ণনা করা হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ জায়গা ব্যাপার বর্ণনা করা হচ্ছে এখানে, শিল প্রভুপাদ বর্ণনা করছেন বা আচার্যরা ব্যাখ্যা করছেন শিল বিশ্বমঞ্চ প্রভু ঠাকুর, যে ধর্মক্ষেত্র মানে কি বা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র তাৎপর্য কি, এর মাধ্যমে সরস্বতী দেবী একটা অন্তর্নিহিত উদ্দেশ্য প্রকাশ করছেন, অন্তর্নিহিত উদ্দেশ্য, কৃষি অন্তর্নিহিত উদ্দেশ্য, তিনি বলছেন ঠিক যেরকম কৃষিক্ষেত্রে কৃষক কি করেন, আগাছা উপড়ে ফেলেন আর মূল যে চারা ধানকে তিনি জল সেচ দেন বা সেখানে তিনি সেতু বন্ধন করে দেন, সেচের ব্যবস্থা করেন, সেটাকে বাড়িয়ে তোলার তিনি চেষ্টা করেন। তো এখানে ধানকে যুধিষ্ঠির আদি পাণ্ডবেরা হচ্ছে ধান, কৃষককে কৃষ্ণ হচ্ছেন কৃষক, তারপর ধানের বিদ্বেষী সেই আগাছা হচ্ছে কারা, দুর্যোধন আদি কৌরবেরা, আর কৃষক যেরকম জল সেচ দেন, সেতু বন্ধন করেন, বিভিন্ন সাহায্য করেন, এইভাবে ভগবান বিভিন্নভাবে সাহায্য করেছিলেন, পাণ্ডবদেরকে, বিভিন্নভাবে যুদ্ধে সাহায্য করেছিলেন কৃষ্ণ। যদিও আসলে এটা হচ্ছে ইয়ের অসুর সুলভ বুদ্ধি, যে দুর্যোধন কি মনে করেছিলেন যে কৃষ্ণ দুটো অপশন দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, হয় আমাকে নাও না হয় আমার সৈন্যদেরকে, নারায়ণী সৈন্যকে নাও, আর আমাকে নিলে আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ অস্ত্র ধারণ করব না, কিন্তু আমার নারায়ণী সৈন্যকে নিলে তারা যুদ্ধ করবে। তখন দুর্যোধন কী ভেবেছিল, উনি যখন যুদ্ধ করবেন একে নিয়ে আর কী লাভ, সৈন্যদেরকেই নেই, এই হচ্ছে অসুর বুদ্ধি। কিন্তু অর্জুন মনে করেছিলেন না, না আসলে এরকম হয়েছিল, মহাভারত বর্ণনা করা হয় যে কৃষ্ণ বলছিলেন যেহেতু অর্জুন হচ্ছে বয়সে ছোট আর অর্জুন আমি অর্জুনকে প্রথমে দেখেছি, তাই অর্জুনের সুযোগ, অর্জুন গ্রহণ চুজ করবে, দুটার মধ্যে অর্জুন বেছে নেবে এবং বাকিটা তোমার থাকবে। দুর্যোধন মনে মনে ভয় পাচ্ছে, যদি অর্জুন নারায়ণী সৈন্যকে নিয়ে নেয় তাহলে কী হবে। কিন্তু অর্জুন বলছেন কি, যে না আমার কৃষ্ণকেই চাই, আপনি অস্ত্র ধারণ করুন আর নামে কৃষ্ণকে যে, এটা হচ্ছে ভক্তের মনোভাব, ভক্তের বুদ্ধি, সুমেধা সুবুদ্ধিমান, আর এটা হচ্ছে ইয়ের বুদ্ধি। কিন্তু কৃষ্ণ কতভাবে অর্জুনকে সাহায্য করেছিলেন, যুদ্ধ অস্ত্র ধারণ না করলে জয়দ্রথকে বোধ করার ক্ষেত্রে সুদর্শন দিয়ে সূর্য ঢেকে দিয়েছিলেন, সে কি একজন রাজা একটা কি নারায়ণ অস্ত্র নেয় একদম শুধু কি একটা অস্ত্র ছেড়েছিল ভীমের দিকে বা পাণ্ডবদের দিকে, অশ্বসেন একটা ছেড়েছিল যে ওটা অগ্নিবাণ, সবাইকে এর কোনো প্রতিকার নেই, একমাত্র প্রতিকার হচ্ছে পিছনে ঘুরে যাওয়া, তো সবাই পিছনে কৃষ্ণ বলছে সবাইকে পিছনে ঘুরে যাও, সবাই ঘুরে যাচ্ছে কিন্তু একজন ঘুরে নিকে এসে ভীম বলছে আমি ঘুরবো না পিছনে, আমি প্রতিজ্ঞা করেছি আমি আমার পৃষ্ঠ প্রদর্শন করবো না যুদ্ধক্ষেত্রে। কৃষ্ণ বলছেন আমার কথা মানো ভাই, যুদ্ধে ঘুরে পিছনে ঘুরে যা, বলছে না। তখন কৃষ্ণ বললেন কি ঠিক আছে তুমি প্রতিজ্ঞা করেছো তুমি এরকমই থাকো। তখন কৃষ্ণ গিয়ে ভীমের সামনে দাঁড়িয়ে গেলেন এবং অগ্নিবাণ নিজের মধ্যে নিয়ে নিলেন। বিভিন্নভাবে সাহায্য করেছেন, বিভিন্ন কলাকৌশল করে ভগবান সাহায্য করেছেন। তো সেভাবে প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন এবং আচার্য ব্যাখ্যা করছেন যে, তো এই আরেকটা ব্যাপার হচ্ছে আরেকজন ভক্ত ব্যাখ্যা করেছিলেন এরকম, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে প্রথম শব্দটা কি ধর্ম, আর গীতার শেষ শ্লোকটা কি যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুব নীতির মতির মম, শেষ শব্দটা কি মম মানে আমার। যদি আমি জানি আমি কোথাও পাইনি, এটা একজন ভক্ত ক্লাসে বলছিলেন যে গীতায় কি শেখাচ্ছে ধর্ম আর মম, মম ধর্ম আমার ধর্ম কি সেটা এই গীতায় আমরা জানতে পারি। শ্লোক দুই অনুবাদটা পড়ুন একজন। তিনি সৈন্যসজ্জ দর্শন করে দ্রোণাচার্যের কাছে গেলেন এবং বলা শুরু করলেন। তো এখানে আসলে দুই থেকে বা তিন থেকে পরবর্তীতে ১১ পর্যন্ত দুর্যোধনের বাক চাতুর্য প্রকাশ পাচ্ছে, বাকপটু দুর্যোধন তার বাক চাতুর্য প্রকাশ পাচ্ছে, কিভাবে কথাকে যথাযথ সুস্পষ্ট এবং শব্দকে ব্যবহার করে কিভাবে অর্থ পরিবর্তন করে দেওয়া যায়, সবাইকে সন্তুষ্ট করা যায়। এটা হচ্ছে ম্যানেজার যারা আছেন, ম্যানেজার লিডার, তারা দুর্যোধনের কাছ থেকে শিক্ষা নিতে পারেন যে কিভাবে সহজ কথায় মিষ্টি কথায় সবাইকে উভয় দলকে সন্তুষ্ট করা যায়। শ্লোক তিন অনুবাদটা পড়ুন। আচ্ছা, শ্লোক দুইয়ে ব্যাখ্যা করছেন যে ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, জন্মান্ধ ছিলেন তিনি, চোখে দেখতে পেতেন না আক্ষরিক করতে, কিন্তু তিনি পারমার্থিক অর্থেও তিনি অন্ধ ছিলেন, কারণ তিনি তার পুত্রের অধর্মকে দেখতে পাননি, তাই তাকে পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন তিনি রাজা বচনাবতী। আরেকটা ব্যাপার হচ্ছে আচার্যরা ব্যাখ্যা করছেন যে এখানে আমরা জানি যুদ্ধটা কোথায় হচ্ছে, কুরুক্ষেত্রে, আলোচনা কোথায় হচ্ছে, দুর্যোধনের সাথে আলোচনা ওখানে হচ্ছে, কিন্তু সঞ্জয় আর ধৃতরাষ্ট্রের আলোচনা কোথায় হচ্ছে, হস্তিনাপুরে। বলা হচ্ছে সঞ্জয় এখানে বসে টিভি দেখছেন, লাইভ টেলিকাস্ট, ফেসবুক লাইভ চলছে দেখছেন তিনি, কিন্তু বলা হচ্ছে আচার্যরা বলছে আসলে এরকম না, বলা হচ্ছেন যে ১৮ দিন তো যুদ্ধ ছিল কুরুক্ষেত্রের, তার মধ্যে প্রথম ১০ দিন ছিলেন ভীষ্মদেব সেনাপতি ছিলেন, তারপরে ভীষ্মদেবের সরসজ্জার পরে দ্রোণাচার্য আসেন, কিছুদিন থাকেন, তারপরে যান, তো যখন ভীষ্মদেব সেনাপতি ছিলেন 10 দিন, তখন সঞ্জয় আসলে যুদ্ধক্ষেত্রেই ছিলেন, সঞ্জয় আসলে যুদ্ধক্ষেত্রেই ছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। তারপর যখন 10 দিন পরে ভীষ্মদেবের পতন হলো, তখন সঞ্জয় কুরুক্ষেত্র থেকে হস্তিনাপুর ফিরে আসেন, হস্তিনাপুর ফিরে আসেন, এবং তখন ইয়ে জিজ্ঞেস করেন, ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করেন সঞ্জয়কে, যে সঞ্জয় এটা মামকা পাণ্ডবাশ্চ কি অকুর্বত, অকুর্বত মানে এটা হচ্ছে কি কি করলো, এটা হচ্ছে পাস্ট টেন্স, অতীতকাল, যদি বর্তমানে হচ্ছে তাহলে বলবো কি সঞ্জয় কি করছে তারা, কিন্তু এটা অতীতকাল বলছেন, কি অকুর্বত, ওরা তারা কি করলো সেখানে। হে সঞ্জয়, যুদ্ধক্ষেত্রে আমার পুত্র আর পাণ্ডব পুত্রের সমবেত হয়ে কি করলো, অতীতকাল বলছেন। তখন সঞ্জয় 10 দিন যা যা হয়েছে সেটা ব্যাখ্যা করলেন, আর তারপর তখন ব্যাসদেবও সেখানে ছিলেন, তখন ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিলেন, এবং তখন 10 দিনের পরের 8 দিন সঞ্জয় সেটা দিব্য দৃষ্টির মাধ্যমে দেখেছিলেন এবং করেছিলেন, সেরকম কোনো কোনো আচার্য ব্যাখ্যা করেছেন। কিন্তু শিলপ্রভুপা সেটা দেননি এখানে তাৎপর্য। হ্যাঁ, সাধারণত বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মনে হচ্ছে বা অন্য কোনো আচার্যের পাশে করেছিলেন, এবং আমি সেটা ক্লিয়ার করে আবার ইয়ে করে বলবো, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সম্ভবত এটা বলছেন যে প্রথম দিকে তিনি সেটা ছিলেন 10 দিন পরে, অতীতকালের কথা বলছি। তো এই জন্মান্ধ ছিলেন ধৃতরাষ্ট্র। শ্লোক 3টা পড়ুন, অনুবাদ 3। তো দ্রোণাচার্যের কাছে গিয়ে বলা শুরু করলেন। তো এখন দেখুন এখানে টেকনিক্যালি বলছেন, ব্যুরাম দ্রুপদ পুত্রে না, হে আচার্য দেখুন আপনার শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত পারদর্শিতা সহকারে তিনি এই সৈন্যসজ্জা রচনা করেছেন। তো এটা না বলে তিনি কি বলতে পারতেন যে আপনার শিষ্য ধৃষ্টদ্যুম্ন তিনি এটা রচনা করেছেন, এটা না বলে তিনি কেন বলছেন আপনার শিষ্য দ্রুপদের পুত্র কেন বলছেন, কারণ দ্রুপদ আর ধ্রুতরাজের মধ্যে একটা শত্রুতা ছিল, আর ওটাকে উস্কে দিচ্ছেন তিনি। দ্রুপদ নামটা উচ্চারণ করার মাধ্যমে, যাকে আমরা পছন্দ করি না তার নাম শুনলেই রেগে যাই, তাই দ্রুপদের কথায় নাম উচ্চারণ করার মাধ্যমে আবার সেই পুরনো শত্রুতাকে আবার জাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন দুর্যোধন, দ্রুপদের পুত্র এনা। তো আসলে সেই কাহিনী আমরা জানি মহাভারতে আছে, যে দ্রুপদ আর দ্রোণাচার্য তারা বন্ধু ছিলেন, গুরুকুলে একসাথে ছিলেন, তখন দ্রোণাচার্য দ্রুপদ বললেন যে আমি যখন রাজা হব তখন তোমাকে অর্ধেক রাজ্য দিয়ে দেবো, তিনি রাজকুমার ছিলেন, দ্রোণাচার্য ব্রাহ্মণ ছিলেন। পরবর্তীতে দ্রুপদ রাজা হয়ে যান এবং দ্রোণাচার্য তিনি ব্রাহ্মণ, তিনি ব্রাহ্মণ থাকেন এবং তিনি অস্ত্রবিদ্যা লাভ করেন। তখন দ্রোণাচার্য খুব দরিদ্র ছিলেন, তিনি ভাবলেন আমার মৃত্যুঞ্জয় যেহেতু আমাকে বলেছিল আমার বন্ধু যে আমাকে রাজ্য দান করবে, আমার রাজ্যের কাজ নেই, কমপক্ষে 1-2টা গাভী চেয়ে আনি তার কাছ থেকে। তার কাছে গেছেন দ্রুপদের কাছে, দ্রুপদ দ্রোণাচার্যকে দেখে চিনতেই পারছেন না, বলছেন আপনি কে, বলছে আমি তোমার বন্ধু মিত্র, গুরুকুলে একসাথে আমরা করেছিলাম, বলছে না আমি এটা মানি না। আচ্ছা, বলছে তুমি অঙ্গীকার করেছিলে যে আমাকে তুমি অর্ধেক রাজ্য প্রদান করবে। তখন দ্রুপদ হাসতে লাগলেন, বলে তোমার মতিভ্রম হয়েছে। তো বলছে যদি গাভী চাই আমি গাভী দিয়ে দেবো, কিন্তু ওই আমার মিত্র বলে আপনি ইয়ে করবেন না, আপনি দাবি করবেন না। তখন দ্রোণাচার্য ক্রুদ্ধ হয়েছে, অপমানিত হয়েছেন। তো পরে এসে তিনি পাণ্ডবদেরকে অস্ত্রবিদ্যা প্রদান করেন, তারপর গুরুদক্ষিণা রূপে তিনি চান যে যাও দ্রুপদকে ধরে আনো। তো অর্জুন যখন ধরে আনেন তখন তিনি অর্ধেক রাজ্য তিনি ছিনিয়ে নেন, শত্রুতা ছিল। তারপর দ্রুপদ করলেন কি, তিনি একটা যজ্ঞ করলেন, যজ্ঞ করে বললেন কি না আমার এমন একজন পুত্র চাই যে দ্রোণাচার্যকে হত্যা করবে। তখন সেখান থেকে এবং আরও কোনো কোনো জায়গায় বলা হয় আমার এরকম একজন কন্যাও চাই যে পাণ্ডব সে কুরুবংশকে ধ্বংস করবে, যেহেতু কৌরবরা তাকে ধরে নিয়ে গেছিলো। তাই তখন তিনি ধৃষ্টদ্যুম্নকে লাভ করলেন এবং দ্রুপদীকে লাভ করলেন সে যজ্ঞ থেকে। তো দ্রোণাচার্য সেটা জানতেন যে এই পুত্র ধৃষ্টদ্যুম্নের জন্ম কেন হয়েছে, আমাকে হত্যা করার জন্যে। কিন্তু পরবর্তীতে দ্রুপদ আবার সে অস্ত্রবিদ্যা লাভ করার জন্য ধৃষ্টদ্যুম্নকে আবার দ্রোণাচার্যের কাছেই পাঠিয়েছিলেন, কিন্তু যদিও তিনি জানতেন যে এই পুত্র আমাকে মারার কারণ হবে, কিন্তু তারপরও তিনি তাকে শিক্ষা দিতে কোনো কার্পণ্য করেননি, এই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। প্রথমত বিদ্যা বা শিক্ষা, জ্ঞান হচ্ছে ফ্রি, এখানে কোনো অর্থ চার্জ করা হয় না, অর্থ চার্জ করা হয় না, এটা হচ্ছে ফ্রি, বিনামূল্যে। তা আমাদের মায়াপুর ইনস্টিটিউটে অনেক কোর্স হচ্ছে, অনেকে বলছেন কেন আপনারা এত টাকা চার্জ করছেন, তো টাকা আপনারা নিচ্ছেন ভক্তদের কাছে, বিদ্যা তো ফ্রি দেওয়া উচিত। আমরা বললাম হ্যাঁ, বিদ্যা ফ্রি দেওয়া উচিত, যেহেতু এটা একটা ইনস্টিটিউট, একটা সংস্থা, একটা একটা সংগঠন, এটার পরিচালনার জন্য অনেক কিছু সাহায্যের প্রয়োজন। তার জন্য ভক্তি সিদ্ধান্ত হরি ঠাকুর বলছেন, ইনস্টিটিউশন ইজ এ নেসেসারি ইভিল। ইনস্টিটিউশন বা সংস্থা বা সংগঠন মানে হচ্ছে, আগে কোনো সংগঠন ছিল না, গুরুকুল ছিল, গুরুদেবের কাছে শিষ্যরা যেত, তারা জ্ঞান লাভ করতেন। পরবর্তীতে ভক্তি সিদ্ধান্ত হরি ঠাকুর গৌড়িয়া মঠ স্থাপন করেন, পরবর্তীতে প্রভুপাদ ইস্কন স্থাপন করেন। এর আগে তেমন সংগঠন সঙ্গবদ্ধ ছিল না, কিন্তু পরবর্তীতে ভক্তি সিদ্ধান্ত হরি ঠাকুর দেখলেন যে সঙ্গশক্তি কলযুগে, সঙ্গশক্তিটা এখানে। তিনি বলছেন যদিও সঙ্গটা একটা সংগঠন মানে হচ্ছে একটা খারাপ দিক, সংগঠনের অনেক খারাপ দিক আছে, অনেক লোক একসাথে আসবে, এ এটা বলবে, সে সেটা বলবে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কথা বলবে, একটা সিদ্ধান্তে উপনীত হওয়া অনেক কঠিন, বা মন গোড়াভাবে চলতে পারে সংগঠন, যথাযথভাবে চলবে না সংগঠন, কিন্তু সংগঠনটা কলিযুগে জরুরি, প্রয়োজনীয়, অপরিহার্য। তাই তিনি বলছেন সংগঠন যদিও খারাপ, ইভিল মানে হচ্ছে খারাপ বা অসুর, যদিও এটা অসুর বা খারাপ, তথাপি সংগঠনটা জরুরি এ কলিযুগে বলছেন বক্তৃতা বলছেন। তো সেই জন্য যেহেতু আমরা জানি বিদ্যাদান, বিদ্যাদান বলা হচ্ছে, বিদ্যা বিক্রি না, বিদ্যাদান, বিনামূল্যে করা উচিত, তথাপি যেহেতু আমাদের সংগঠন, তাই আমরা মায়াপুর ইনস্টিটিউটকে পরিচালনা করার জন্য, এটা ন্যূনতম ইনস্টিটিউট সংস্থা বা আমাদের ক্যাম্পাস সব কিছু পরিচালনা করার জন্য ন্যূনতম যে ব্যয় প্রয়োজন, আমাদের অনেক শিক্ষকরা আছেন, শিক্ষকরা বিভিন্ন জায়গা থেকে আসেন, তাদের ট্রাভেলিং, তাদের ভ্রমণ খরচ আছে, বিভিন্ন খরচ আছে, সেটা পরিচালনা করার জন্য আমাদের সেটা ধার্য করা হচ্ছে। তো সেই সাথে আমরাও জানি, আমরাও এটা নিজেরা এটা এটা ভালো আমরা ইচ্ছা করে নিচ্ছি, আমরা এটা খারাপ মনে করি, আমরাও এটা খারাপ ভাবি যে আমাদের টাকা নিতে হচ্ছে ভক্তদের কাছ থেকে বিদ্যাদানের জন্য, শিক্ষা দেওয়ার জন্য, যেহেতু একটা সংগঠন, যেটা নিতে হচ্ছে। এই জন্য আমরা এই যে ভাগবত ক্লাসের আলোচনা, গীতা ক্লাসের এই এই কোর্সটা, এই প্রোগ্রাম চিন্তা করছি আমরা, আমাদের তো আমরা বলছিলাম না, এখানে কিছুটা এই ক্লাসরুমের জন্য কিছুটা ন্যূনতম কিছুটা ধার্য করা হবে, এই ক্লাসরুমের একটা খরচ আছে, এই যে ফ্যান লাইট ক্লাসরুমের একটা মেনটেন্যান্স আছে। তো আমরা বলছি ঠিক আছে এটার জন্য, তখন আমাদের প্রধানমন্ত্রী বলছেন না ফ্রি, ফ্রি থাকবে, বললাম বাহ ফ্রি থাকবে। তো এই এক মাস, তারপর চাতুর্মাস আছে, চাতুর্মাস ফ্রি, অন্যান্য কোর্সগুলো আছে ন্যূনতম চার্জ করা, কিন্তু এই কোর্সে ফ্রি। তারপরে এটার একটা খরচ আছে, ক্লাসরুম বা এই সেই অনেক কিছুর, তো আমরা চার্জ করছি না কারো কাছ থেকে। তো তারপরেও আপনারা যদি কেউ এগিয়ে আসতে চান, এই এক মাস বা আগামীতে চার মাস হবে, উইলিংলে যদি আপনারা এগিয়ে আসতে চান দক্ষিণাস্বরূপ এই মায়াপুর ইনস্টিটিউটের প্রতি, আপনারা এগিয়ে আসতে পারেন। তো এই হচ্ছে, দেখুন এই জন্য ব্রাহ্মণ কোনো কার্পণ্য করেন না প্রথমত, দ্বিতীয়ত তিনি যদিও জানতেন যে এ পুত্র আমার হত্যার কারণ হবে, তথাপি তিনি নিঃসংকোচে নির্ভয়ে তিনি সমস্ত জ্ঞান প্রদান করেছিলেন, এই হচ্ছেন ব্রাহ্মণ। এমন না এদেরকে যদি শিখিয়ে দেই, বা এখন আমরা মনে করি যে আমি লিডার বা আমি ইনচার্জ, আমারও তিনি একজন ভক্ত হয়, তাকে যদি আমি ভালো, সে যদি ট্রেনিং নেয় ভালো, একজন এরকম বলছেন যদি কেন ভক্তরা বা ইনচার্জ ভক্তদেরকে ট্রেনিংয়ের প্রতি দিচ্ছেন না, একজন ইনচার্জের কথা বলছেন, বলছেন না যদি ট্রেনিংয়ে যদি পাঠাই তাহলে সে ট্রেনিং নিলে আমার থেকে উপরে আমার যোগ্যতা বেশি সম্পন্ন হয়ে যায়, তখন আমার পথটা সন্দেহের মুখে বা এটা নড়বড় হয়ে যাবে। তো এরকম যদি মনে হয় তাহলে ব্রাহ্মণ না, সহজ কথা, এটা ব্রাহ্মণের মনোভাব না, এটা ব্রাহ্মণের মনোভাব না। তাই ব্রাহ্মণ মানে হচ্ছেন তিনি নির্ভীক এবং তিনি ইয়ে করেন। তো আমরা 7:25, 7:27 আমরা এখানে বিরাম রাখবো, 3 পর্যন্ত আমরা করলাম। তো আমরা পরবর্তীতে 7:55 আমরা শুরু করবো আবার। তো আপনারা গুরু পূজা যেতে পারেন, দর্শনার্থে যেতে পারেন, এবং 7:55 তো মন্দিরেও ভাগবতম ক্লাস হবে, মন্দিরে ভাগবতম ক্লাস হবে, এখানে সিনিয়র ভক্তরা আলোচনা করবেন, পুরুষোত্তম মাস উপলক্ষে নেক্টার অমৃত দেওয়া হবে, হরি কথা আলোচনা হবে, আর এখানে আমরা কর্কশ তত্ত্ব আলোচনা করব। কেউ যদি তত্ত্ব আলোচনা শুনতে চান আসতে পারেন, এটা আপনাদের যার যার। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি, শ্রীল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে, আমরা ঠিক 7:55 শুরু করে দেবো। বিকালে না?
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare.
আমরা দেখছিলাম তৃতীয় শ্লোক পর্যন্ত। তো তৃতীয় শ্লোকে প্রভুপাদ সেই কাহিনী বলছেন, ইতিহাস বলছেন পাণ্ডব দ্রুপদ এবং দ্রোণাচার্যের মধ্যে। এখানে সেই ক্ষেত্রে একটা দিক ছিল যে দুর্যোধন দ্রোণাচার্য এবং দ্রুপদের মধ্যে সেই পুরনো শত্রুটাকে আবার জাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। আরেকটা দিক হচ্ছে দ্রোণাচার্য মনে করেছিলেন, দুর্যোধন মনে করেছিলেন যে দ্রোণাচার্য যে এই ধৃষ্টদ্যুম্নকে শিক্ষা দিয়েছেন জেনে শুনে, এটা তো একটা ত্রুটি, একটা ভুল ছিল, তার এই ভুলের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। একটা একটা যেমন খোঁচা দিয়ে বলে না, আপনি এরকম করেছেন, তো এরকম খোঁচা দিয়ে বলছে এসে যে আপনি জেনে শুনে তাকে আপনি সমস্ত জ্ঞান প্রদান করেছেন, অস্ত্রশিক্ষা প্রদান করেছেন, আর এখন সেই ধৃষ্টদ্যুম্ন এসে আপনাকে হত্যা করবে বা আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু হয়েছে। তাই আগে যে ভুলটা করেছেন এখন আর সেরকম ভুল করবেন না, সতর্কবাণী দিয়ে দিল। পরবর্তী শ্লোকটা পড়ুন, একজন চার থেকে ছয় অনুবাদগুলো পড়ুন।
সেখানে
যদিও মনে হচ্ছে যে দৃষ্টদ্যুম্ন সে আর কি বাচ্চা ছেলে, যত হোক সে তো শিষ্য যে গুরুদেব, তাই এত ভয় করার কারণ নেই। কিন্তু কেবলমাত্র দৃষ্টদ্যুম্নই না, আরও অনেক বড় বড় বীরযোদ্ধা ছিলেন, তাদের নাম এখানে প্রদান করা হয়েছে, তাদের তালিকা দেওয়া হচ্ছে। সাত নম্বরটায় সাত নম্বর থেকে সাত থেকে নয় পর্যন্ত এখন কৌরব পক্ষের, এখন তিনি পাণ্ডবদের পক্ষের যারা যারা যুদ্ধ ছিলেন তাদের নাম বললেন। এখন নিজেদের পক্ষের যারা যারা যুদ্ধ আছেন তাদের নাম বললেন, সাত থেকে নয়। সাত থেকে নয় অনুবাদগুলি পড়ুন। সকলে সামরিক বিজ্ঞানে বিশারদ, তাদের সবার নাম প্রদান করছেন কারা কারা যুদ্ধ করছে। বলছেন দেখুন, অন্যেচ ভব সুরা মদর্থে ত্যক্ত জীবিতা, এছাড়া আরো অনেক যুদ্ধরা আছে যারা আমার জন্যে জীবন ত্যাগ করতে প্রস্তুত, মদর্থে ত্যক্ত জীবিতা। কিন্তু আসলে এই কথার মানে কি, মদর্থে ত্যক্ত জীবিতা মানে তারা ইতিমধ্যে জীবন ত্যাগ করে দিয়েছেন, যেই মাত্র তারা আমার পক্ষে যুদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন সেই মুহূর্তে তাদের জীবন ত্যাগ হয়ে গেছে। পরবর্তীতে দেখতে পাবো আমরা যখন কৃষ্ণ বিশ্বরূপ দেখাবেন, তিনি দেখাবেন তখন যে দেখো ইতিমধ্যে তাদেরকে হত্যা করে ফেলেছি আমি, বিশ্বরূপের মধ্যে সমস্ত রাজারা প্রবেশ করছে, জাস্ট নিমিত্ত মাতৃভাব সভ্যসাচীন, এদেরকে হত্যা করা হয়ে গেছে ইতিমধ্যে আমার ইচ্ছার দ্বারা। এখন তুমি যদি আমার কথা গ্রহণ করে, এখন তুমি যদি আমার কথা গ্রহণ করে যুদ্ধে অংশগ্রহণ করো, তাহলে কি হবে, তাহলে তুমি এই এই কৃতিত্ব লাভ করবে। তাই যেই মাত্র তারা সিদ্ধান্ত নিয়েছিল সেই মাত্র তারা নিহত হয়ে গিয়েছিলেন, মদর্থে ত্যক্ত জীবিতা। আরেকটা সিদ্ধান্ত নিতে পারি আমরা, তাই অধর্মের পক্ষে যাওয়া মাত্রই ত্যক্ত জীবিতা। অধর্মের পক্ষে আমরা যখনই অধর্ম করার সিদ্ধান্ত নেব, অধর্ম করার চিন্তা করব, সেই মুহূর্তেই আমাদের সর্বনাশ। শ্লোক দশ এগারো পড়ুন। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সংরক্ষিত সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাবুদ্ধের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে গতকালকে আমি আলোচনা করছিলাম যে এই শ্লোকটা, অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মা বিরক্ষিতম পর্যাপ্তম তিদমেতেষা। তো অপর্যাপ্ত কথার কী অর্থ হচ্ছে, এখানে অপরিমিত, আর পর্যাপ্ত কথার অর্থ হচ্ছে সীমিত। তো এটা বলদেব বিদ্যাভূষণ পা তিনি এই ব্যাখ্যা দিচ্ছেন এবং তার ধারা ছিল প্রভুপাদ এই ব্যাখ্যা গ্রহণ করছেন এখানে। কিন্তু আমরা দেখছিলাম বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন, কী ব্যাখ্যা, অপর্যাপ্ত মানে হচ্ছে অপর্যাপ্ত মানে হচ্ছে যথেষ্ট না, অপর্যাপ্ত মানে হচ্ছে অল্প, যথেষ্ট না, পর্যাপ্ত মানে হচ্ছে যথেষ্ট। তাই এই দিক থেকে দেখতে গেলে না, ভীমের দ্বারা রক্ষিত হয়ে পাণ্ডবেরা হচ্ছে যথেষ্ট, তাদের যথেষ্ট শক্তি সম্পন্ন আছে, কিন্তু ভীষ্মের দ্বারা রক্ষিত হয়ে আমরা যথেষ্ট না। তো আসলে আচার্য বলছেন এখানে কেন দুর্যোধন এই কথাগুলো ইউজ করছে, এই যে আরেকটা দুর্যোধনের বাক্যতন্ত্র কীভাবে একটা শব্দের মাধ্যমে। তো এই যে ব্যাখ্যা আছে প্রভুপাদ যেটা নিয়েছেন এখানে, বা বলদেব বিদ্যাভূষণ বা যেটা বলেছেন অপর্যাপ্ত মানে অপরিমিত, এই ব্যাখ্যার দ্বারা দুর্যোধন কাকে সন্তুষ্ট করল, ভীষ্মদেবের সন্তুষ্ট, ভীষ্মের দ্বারা আমরা সুরক্ষিত আছেন ভীষ্মদেবের দ্বারা। তো এখন যদি এরকম বলেন যে ঠিক আছে ভীষ্মদেবের দ্বারা সুরক্ষিত, তো এই কথায় ভীষ্মদেব সন্তুষ্ট, কিন্তু দ্রোণাচার্য হয়তো একটু মনক্ষুণ্ণ হতে পারে, আজ ভীষ্মদেবী সব উনার দ্বারা সন্তুষ্ট, তাহলে তো আমাদের আর যুদ্ধ করার প্রয়োজন নেই, আমাদের আর যুদ্ধ করার প্রয়োজন নেই, উনিই করুন যুদ্ধ, বা দ্রোণাচার্য মনে করতে পারেন। তাই এই যে অপর্যাপ্ত কথার মানে ভীষ্মদেব গ্রহণ করেছিলেন অপরিমিত, আমরা সুরক্ষিত আছি, আমার দ্বারা সুরক্ষিত। আর দ্রোণাচার্য কী মনে করেছিলেন, যে না ওই আরেকটা ব্যাখ্যা, অপর্যাপ্ত মানে যথেষ্ট না, তো দেখুন আরে পাণ্ডবরা ভীমের দ্বারা সুরক্ষিত, তারা খুব সুরক্ষিত, যথেষ্ট সুরক্ষা আছে, কিন্তু ভীষ্মদেবের দ্বারা আমরা যথেষ্ট সুরক্ষিত নই, তাই আপনাকে সুরক্ষা প্রদান করতে হবে আমাদেরকে। দ্রোণাচার্যকে বলছেন, দুর্যোধনকে, দুর্যোধনকে বলছেন, তাই এখন আপনাকে আমাদের সুরক্ষা প্রদান করতে হবে। ভীষ্মদেবের উপরে ভরসা করে থাকলে হবে না, উনি বৃদ্ধ হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, তাছাড়া উনার উভয় পক্ষের প্রতি উনার টান আছে, আমাদের পক্ষে যুদ্ধ করছেন কিন্তু পাণ্ডবদের পক্ষে তার স্নেহ আছে, তাই তিনি সর্বস্ব দিয়ে যুদ্ধ করবেন না, তাই আপনার উপরে ভরসা করছি আমি, আপনি ভালো করে যুদ্ধ করুন। তো এই কথার দ্বারা তিনি কী করলেন, দুজনকেই সন্তুষ্ট করলেন। আবার পরে আবার বলছেন, পরের শ্লোকে বলছেন, দেখুন এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে যুদ্ধ করুন। এখন অন্যরা মনে করতে পারে যে ঠিক আছে, ভীষ্মদেব তো আছেন, একাই যুদ্ধ করে দেবে, জয় করে দেবেন, আমাদের আর আমরা একটু আরামসে বসে একটু রিল্যাক্স করি, আরাম করি একটু। না বলছেন, এরকম চিন্তা করবেন না, যদিও ভীষ্মদেব আমার সুরক্ষা দিচ্ছে, কিন্তু তথাপি ভীষ্মদেব কীরকম বয়স্ক হয়ে গেছেন, তাই তিনি যদি সামনের দিকে যুদ্ধ করতে যান, পেছন দিক থেকে হয়তো শত্রুরা আক্রমণ করতে পারে। তাই আপনারা যার যার প্রবেশ পথে, বা সেই বিভিন্ন ব্যূহ যে বানাবো আমরা, ব্যূহের প্রবেশ পথ আছে অনেকগুলি, প্রত্যেকটা প্রবেশ পথে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হবে, সব প্রত্যেকে সবার দায়িত্ব যথাযথভাবে পালন করুন, সবার দায়িত্ব পালন করুন। তো এই কথার মাধ্যমে দুর্যোধন করলেন কি, ওইদিকে ভীষ্মদেবকে প্রথমে সন্তুষ্ট করলেন, দ্রোণাচার্যকে সন্তুষ্ট করলেন, এখন বাকি সবাইকে সন্তুষ্ট করে দিয়েছেন। আগে দেখুন আগের শ্লোকটাতে তিনি কার কার তালিকা দিচ্ছেন, নাম দিচ্ছেন, ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, বিকর্ণ সেখানে আলোচনা করেছেন যে বিকর্ণ আসলে এতটা অন্যদের মতো এতটা পাওয়ারফুল যোদ্ধা না, এত শক্তিশালী যোদ্ধা না, কিন্তু তারপরে বিকর্ণের নাম কেন বলছেন এখানে, কারণ যে কুরু, যে যখন দ্রুত ক্রীড়া যখন হয়, এই অসৎ সেবা পাশা খেলার সময় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, তখন বাকি সকলে চুপ ছিলেন, এমনকি ভীষ্ম, দ্রোণ, ধৃতরাষ্ট্রকেও কিছু বলেননি, কিন্তু একমাত্র বিকর্ণ, বিকর্ণ ছিলেন দুর্যোধনদের সৎ ভাই, ধৃতরাষ্ট্রের আরেকজন পুত্র, দাসীর মাধ্যমে পুত্র, একমাত্র বিকর্ণ কিছুটা প্রতিবাদ করেছিলেন, যেটা করা ঠিক না, এটা অন্যায়, দুর্যোধনের সেটা মনে আছে। যেহেতু এর মধ্যে একটা প্রতিবাদের, প্রতিরোধের একটা বীজ আছে, এখনও হয়তো হঠাৎ করে সে প্রতিবাদ প্রতিরোধ করতে পারে, কারণ জানে আগেও আমরা অধর্ম করেছিলাম, এখনও আমরা অধর্ম করব, এখনও যুদ্ধ করবো, আমরা অধর্ম করবোই আমরা এখানে নিশ্চিত, যে পক্ষে দুর্যোধন আছি আর যে পক্ষে শকুনির মতো লোকেরা আছে, অধর্ম হবে এখানে, জানে আগে আগে থেকে পরিকল্পনা করে যে কী কী অধর্ম করবে এরা, আমরা যে অধর্ম করবো তখন আবার হয়তো বিকর্ম বেঁকে বসতে পারে, প্রতিরোধ করতে পারে, তাই একেও সন্তুষ্ট করি। তাই বড় বড় যোদ্ধাদের তালিকায় তার নামও ঢুকিয়ে দিয়েছেন, সেটা বলছেন আচার্যরা। তো এইভাবে দুর্যোধনের বাকচাতুর্য এখানে প্রকাশ পাচ্ছে, তিনি কীভাবে উভয় পক্ষকে ভারসাম্য বজায় রাখছে। এটা হচ্ছে দ্রোণাচার্যের, দুর্যোধনের বাকচাতুর্য। আমরা সেই বাকচাতুর্য আমরা শিখতে পারি ম্যানেজার যারা আছেন, সবাইকে সন্তুষ্ট, এদিকে সন্তুষ্ট, ওদিকে সন্তুষ্ট, সবাইকে তুষ্ট রাখা। অনেকে এরকম দেখা যায়, অনেকে এরকম বলেন যে কোথায় যাওয়ার কথা আপনার, হ্যাঁ বেরিয়েছেন, ঘর থেকে বেরিয়েছে, কোথায়, না আমি রাস্তায় আছি, রাস্তায় মানে কোথায় না, ঘরের রাস্তায় আছি, আমি ঘরের সামনে রাস্তায় আছি। অনেক সময় কথাকে শব্দকে চেঞ্জ করে দেওয়া হয়, শব্দকে চেঞ্জ করে দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ। আমাদের ভক্ত মানে হচ্ছে সরল, ভক্ত মানে হচ্ছে সরল, ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, ভক্ত মানে হচ্ছে স্বচ্ছ, স্বচ্ছতা আমাদের থাকা উচিত, সরলতা থাকা উচিত, কিন্তু যেহেতু ম্যানেজিং করা, ম্যানেজার বা ডাইরেক্ট করা কোনো, এটার বাই ডেফিনেশন ম্যানেজার মানে ক্ষত্রিয়, ম্যানেজার মানে ক্ষত্রিয়, আর ক্ষত্রিয় মানেই তাকে এরকম কূটনীতি, রাজনীতির আশ্রয় নিতেই হবে, ক্ষত্রিয় মানেই রাজনীতি, ক্ষত্রিয় মানেই কূটনীতি এখানে আছে, না চাইলেও করতে হবে। কেউ যদি বলে আমি ম্যানেজার কিন্তু আমি কখনো কূটনীতি করি না, রাজনীতি করি না, একদম ব্রাহ্মণের মতো সরল, সেটা কিছুটা প্রশ্নবিদ্ধ, প্রশ্নবিদ্ধ। যদি সেরকম শুদ্ধ ভক্ত থাকেন, পরমবংশ স্তরে কেউ বলেন প্রভুপাদ বা অন্যান্য আচার্য, তারা বলতে ঠিক আছে, কিন্তু সাধারণভাবে কেউ বলে আমি আমি ম্যানেজার কিন্তু আমি কূটনীতি রাজনীতি করি না, এটা প্রশ্নবিদ্ধ। তাই ম্যানেজার মানেই এরকম ছল করতে হয়। ম্যানেজারদের জন্য অনুমোদিত কিন্তু ব্রাহ্মণদের জন্য না। আমাদের চিন্তা করতে আমরা কি হব, আমরা ব্রাহ্মণ হতে চাই না ম্যানেজার হতে চাই? আমরা ম্যানেজারের মতো আচরণ করে ব্রাহ্মণ বলে দাবি করতে পারি যে আমি ব্রাহ্মণ? যদি আমরা ম্যানেজারের মতো আচরণ করি, ম্যানেজারের মতো কাজ করি, ক্ষত্রিয়ের মতো কাজ করি, তাহলে বলতে হবে না আমি ক্ষত্রিয়, আমি ম্যানেজার, আমি ক্ষত্রিয়, এটা স্বীকার করতে হবে। কিন্তু যদি আমি ক্ষত্রিয়ের মতো আচরণ করি, ক্ষত্রিয়ের মতো ধর্ম করি, কিন্তু আবার বলি যে না আমি ব্রাহ্মণ, সেটা ঠিক না। অবশ্যই ব্রাহ্মণের উপদেশ নেওয়া উচিত, সেটা ম্যানেজেরিয়াল দিকে নেওয়া উচিত। হ্যাঁ, আধ্যাত্মিকভাবে অবশ্যই আমাদের, আমরা যে জন্য কাউন্সিলার আর ম্যানেজার ইনচার্জ, সহজ কথা। কাউন্সিলারের কি দায়িত্ব? আধ্যাত্মিক দিক দিয়ে আমাদেরকে সাহায্য করা, আধ্যাত্মিক দিক থেকে আমাদেরকে সুরক্ষা দেয়া, গাইড দেয়া। আর ম্যানেজারের দায়িত্ব, ইনচার্জের দায়িত্ব কি? আমাদের প্রাতিষ্ঠানিক পরিকাঠামোর দিক থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করা। তো ম্যানেজার যখন, ম্যানেজার যখন সিদ্ধান্ত দেবেন, অনেক সময় কি দেখা যায়, একটা সেবা করা দরকার আমার, একটা সেবা করা দরকার, কিন্তু সেই সেবাতে হয়তো একটা ব্রহ্মচারীকে যদি পাঠায়, একটা রিস্ক আছে, সেই ব্রহ্মচারীর জন্য একটা রিস্ক আছে। আমি জানি আমি ম্যানেজার, তারপর সেবাটা আমার বেশি গুরুত্বপূর্ণ। তো ম্যানেজার হলে আমি করব কি, সেবাটাকে আমি বা এই পার্টিকুলার ডিপার্টমেন্ট, এই পার্টিকুলার সেবা, এই বিশেষ একটা কাজটাকে আমি অধিক গুরুত্ব দেব। প্রথমে আমার জন্য সেবাটা প্রজেক্টটা, তারপরে হচ্ছে ভক্ত। তখন আমি করতে পারি, যদিও আমি জানি যে না এই ভক্তের জন্য এই কাজে পাঠালে তার জন্য হয়তো ক্ষতি আছে, তারপরে আমি পাঠাবো তাকে, কারণ আমার জন্য কাজটা আগে, প্রজেক্টটা আগে, তারপরে ভক্ত। কিন্তু কাউন্সিলরের জন্য উল্টা, কাউন্সিলরের জন্যে ভক্ত আগে, এই ব্যক্তিটা আগে, তারপরে হচ্ছে প্রজেক্টটা। এখন এটা আমাদের সিদ্ধান্ত, যার যার ইচ্ছা, আমরা কার কাছ থেকে সিদ্ধান্ত নেব। অনেক সময় ছোটোখাটো করা যেতেও পারে, করতেও পারে, এরকম ঠিক নেই, এখানে এখানে প্র্যাকটিক্যালি বলা হয়নি। কিন্তু এই যে বাকচাত্য, এটা স্বাভাবিক, এটা বরং তো গুরুকুলে এটা বলা হচ্ছে একটা বিদ্যার 64 কলের মধ্যে একটা আছে, কথা বলার দক্ষতা, ওখানের মধ্যে আছে কীভাবে কথা বলতে, সবাইকে সন্তুষ্ট করে মিষ্ট ভাষা কীভাবে বলতে হয়, এটা একটা দক্ষতা, এটা একটা আর্ট। অনেকে দেখবেন মধুর মধুর কথা বলে, মানে একটা, মানে আপনাকে বড় একটা ইয়ে করে দেবে, ধাক্কা দিয়ে দেবে, বুঝতেও পারবেন না। আবার অনেকে কড়া কথা বলছে কিন্তু আপনার ভালোর জন্যই বলছে, একদম সরলভাবে বলছে। আবার অনেকে সহজ সহজ মিষ্টি কথাই বলবে কিন্তু বড় একটা খোঁচা একটা মেরে দেবে, পরে বোঝা হয় এত বড় কথা বলে দিল, বুঝাই যায় আমার যেটা খোঁচা দিচ্ছে আমাকে, পরে আমি বোঝা যায়। শ্লোক, পরের শ্লোকটা পড়ুন, 12 নম্বর। তার সংখ্য বাজালেন তখন, আচ্ছা তখন, এখন দুর্যোধন এরকম গিয়ে কথা বলছেন, তার মনে কিছুটা সংশয় ছিল, সবাই বুঝতে পারছেন যে সে সংশয় সংদিগ্ধ হচ্ছে, জয় করতে পারবো কি না। সেজন্য সবাইকে এসে বলছে আপনারা যুদ্ধ করুন, আপনারা মনোযোগ দিয়ে আপনারা যুদ্ধ, যার যার দায়িত্ব পালন করুন। তো ভীষ্ম তো এখন তাকে কিছু না বলে, মুখে কিছু না বলে, তার কথার উত্তর না দিয়ে ভীষ্মদেব কী করছেন, শঙ্খ বাজানো শুরু করলেন, কাজের মাধ্যমে তাকে উত্তর দিচ্ছেন। শঙ্খ বাজানোর মাধ্যমে কী বললেন ভীষ্মদেব, কী কী বোঝাতে চাইলেন? যে প্রথমত বোঝাতে চাইলেন যে, যদিও প্রথমত বোঝাতে চাইলেন যে দেখো এই যুদ্ধে তোমার জয় সম্ভব না। শঙ্খ কেন, শঙ্খ শঙ্খের আশ্রয়, শঙ্খ হচ্ছে কার প্রতীক? জয় প্রতীক বা ভগবানের প্রতীক, শঙ্খচক্র বা ভগবানের একটা প্রতীক। তাই শঙ্খের আশ্রয় নেওয়ার মধ্যে বুঝালেন যে শঙ্খের অধিপতি, শঙ্খধারী ভগবান, তিনি যে পক্ষে আছেন সেই পক্ষের জয় নিশ্চিত। আমরা যাই করি না কেন আমাদের জয় তো নিশ্চিত না, আমরা জয় তো হবেই না, এটা নিশ্চিত, এটা প্রথমটা বুঝালেন। তারপরে বুঝালেন কিন্তু তথাপি, যদিও আমি জানি যে আমাদের জয় সম্ভব না, তথাপি আমি আমার দিক থেকে কোনো কার্পণ্য করবো না, আমি পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ করে যাব, এটা তিনি আশ্বস্ত করলেন। আর দুর্যোধন এই আশ্বাসে পেয়েই তিনি সন্তুষ্ট ছিলেন যে না, কমপক্ষে উনি বলতেন যুদ্ধ করবেন পূর্ণ শক্তি দিয়ে, এটা উচ্চ স্বরে ইয়ে করলেন। পরে 13 নম্বরটা পড়ুন। তো তারপর চারিদিকে তুমুল শব্দের সৃষ্টি হয়, একসাথে সংক্ষোভ, অনেক অনেক যন্ত্র এখানে আছে, ভেরি, পনব, আনক, ঢাক, তুমুল শব্দ। চোদ্দ নম্বরটা পড়ুন, জানি না আমরা কোনটা কোনটা কিরকম জানি না, বিভিন্ন ধরনের থাকতে পারে। তখন আচ্ছা, তখন এই পার্টি বাজালেন তাদের সংখ্য, কুরুপক্ষ এখন পাণ্ডব পক্ষের পালা, ওনারা বাজালেন তাদের সংখ্য। এখানে হয়তো তারা বাকিরাও বাজেছেন, কারণ যেহেতু বলা হচ্ছে তারপর সংখ্য, পরের শ্লোকে আবার বলা হচ্ছে শঙ্খ, ভেরি, পনব, হয়তো আবার বাকিরাও বাজিয়েছিলেন, স্বভাবত বাকিরাই বাজাবেন। বাজাতে হয়তো, জানি না যুদ্ধের নিয়ম কি, বাজাতে পারেন হয়তো, হ্যাঁ বাজাতে পারেন হয়তো। সেক্ষেত্রে বিশ্বাস ব্যতিক্রম, হয়তো করছেন ভগবান যে না আমি যুদ্ধে না থাকলেও আমি সংঘবাদী, তার মানে আমি এই পক্ষেই আছি, অংশগ্রহণ করেছি না। কৃষ্ণ তো বলেছেন যে আমাকে নিচ্ছে মানে কি, আমি এর পক্ষেই আছি, এদের পক্ষেই অংশগ্রহণ করবো, কিন্তু অস্ত্র হাতে নেব না, আমি অস্ত্র হাতে না নিয়ে যা যা করতে পারি আমি করবো। ভগবান এটাই দেখিয়েছেন যে আমাকে কাউকে মারতে গেলে অস্ত্র নেওয়ার প্রয়োজন নেই, অস্ত্র নেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, অংশগ্রহণ করেছেন নিশ্চিত করেছেন, অস্ত্র না নিয়েই ভগবান সেটা দেখালেন এখানে। আচ্ছা চোদ্দ নম্বর, পনেরো পনেরো চোদ্দ হয়ে গেছে, পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ বাজালেন তখন তিনি, ভীমকর্মা, ভীমসেন। তো তাদের চারজন নাম দেয়া হয়েছে যারা কারা কি শঙ্খ বাজালেন, ভীমকর্মা ভীমসেন, তিনি বৃকৌদর, বিপুল ভোজন ও প্রিয়, ভোজন ও প্রিয়তার এবং কাজও করতেন সেরকম, দুটোই সেরকম ছিল। আমাদের একজন ভক্ত আছেন, ছিলেন যে ব্রহ্মচারী, উনি এরকম বিপুল ভোজন করতে পারতেন এবং সেই সাথে কাজও করতে পারতেন, যেমন সিলিন্ডার আছে না, গ্যাসের সিলিন্ডার, একসাথে চারটা উঠিয়ে নিতেন, আবার খেতে বসলে প্রভুর প্লেটটা আছে এত বড়, বক্সটা এত বড়, তো যেরকম ভোজন সেরকম কর্ম। তো এখানে বলছেন যে ভগবানের বিভিন্ন নাম আছে বিভিন্ন লীলা অনুসারে, ভগবান কারণ যার যার আলাদা আলাদা সংখ্যা আছে, এক একটা সংখ্যার এক একটা নাম, এই জন্য এটা হচ্ছে আর একটা যে বৈদিক সংস্কৃতি সব কিছুকে একটা ব্যক্তির মতো নেওয়া হয়, প্রত্যেক কিছু নাম দেওয়া হচ্ছে এখানে, শঙ্খটাও এক একজন, পাঞ্চজন্য অর্জুন। তো সেখানে বর্ণনা করা হচ্ছে এই তাৎপর্যে যে ভগবানের বিভিন্ন নাম, যেমন মধুসূদন, মধু নামক দানবকে সংহার করেছিলেন তিনি, ইন্দ্রিয় গাভীগুলোকে দান আনন্দ দান করেন তার নাম গোবিন্দ, বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন তার নাম বাসুদেব, এরকম বিভিন্ন লীলা অনুযায়ী বিভিন্ন নাম আছে, আমাদের মতো না, যেমন প্রভুপাদ বললেন মজা করেন যে কানা ছেলের নাম পদ্মলোচন, কানা ছেলের নাম পদ্মলোচন, এক একটা নাম এই যে এখন আধুনিক কোনো অর্থ নেই, কেউ জানেই না কার নামের কী অর্থ, কিন্তু বৈদিক সংস্কৃতিতে নাম রাখা হতো কারো যোগ্যতা এবং গুণ অনুযায়ী। তো এখানে ঋষিকেশ বলে এখানে সম্বোধন করা হচ্ছে, এখানে কেন ঋষিকেশ বলা হচ্ছে, তো এটা এটা তাৎপর্যপূর্ণ, কারণ ঋষিকেশ কথার মানে হচ্ছে ইন্দ্রিয়ের অধীশ, ইন্দ্রিয়ের অধিপতি, ঋষিকেশ আর ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, সহজ কথা ভক্তি মানে কি। তো এখানে কেন ঋষিকেশ কথাটা ব্যবহার করা হচ্ছে, উদ্দেশ্যটা কি, প্রভুপাদ বলছেন যে এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবানে নিয়ন্ত্রণ করছেন, ভগবানই অর্জুনকে নিয়ন্ত্রণ করছেন, অর্জুনের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করছেন, তাই এই যুদ্ধে অর্জুন যা করবেন আসলে এটা ভগবানই করাবেন তাকে, ভগবানই অর্জুনকে দিয়ে যুদ্ধ করাবেন, তাই ভগবানই সব কিছুর মূল কারণ, এটা এখানে প্রতিপাদন করা হচ্ছে। তো অর্জুনের নাম ধনঞ্জয় বলে অভিহিত করা হচ্ছে, ধনঞ্জয় কারণ তিনি অনেক ধন সংগ্রহ করতে সাহায্য করতেন যুধিষ্ঠিরকে। শ্লোক 16-18 অনুবাদটা করুন। এখানে একটা জিনিস দেখুন যে 14 শ্লোকে মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খ প্রদদমতু, দিব্য যখন পাণ্ডবদের শঙ্খের কথা বলে তখন বলছে দিব্য শঙ্খ, কিন্তু কৌরবদের সংখ্যের কথা দিব্য সংঘ বলা হয়নি সেখানে। তো বলছেন প্রভুপাদ এটা আরেকটা এখানে ইঙ্গিত যে দিব্য সংঘ মানে কি, যে ভগবান তাদের পক্ষে আছেন, জয়স্তু পাণ্ডুপুত্রানাম ইয়েষাম পক্ষে জনার্দন, তাদের জয় অবধারিত, তাদের জয় অবধারিত, কারণ তাদের পক্ষে কৃষ্ণ আছেন, দিব্য সংঘ মানে কৃষ্ণ আছেন সেখানে। আর কৃষ্ণ আছেন মানে কে আছেন, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মীদেবী আছেন, লক্ষ্মীদেবী মানে সেখানে বিজয় নিশ্চিত, বিজয় লক্ষ্মী বলা হয় তাকে, বিজয় শ্রী বিজয় লক্ষ্মী, লক্ষ্মীদেবী সেখানে আছেন, তাই তাদের বিজয় সুনিশ্চিত। তাদের রথ ছিল দিব্য, এই রথটা অগ্নিদেব দিয়েছিলেন দিব্য, সে গান্ডীব ধনুষ আছে অর্জুনের কাছে, দিব্য অস্ত্র আছে তার কাছে। এইভাবে ভগবত ভক্ত ত্রিভুবনেই সর্বত্র অপরাজেয়, এ কথা এখানে প্রকাশ করছেন। তো এখন 19 শ্লোকে বলছে তাদের, আবার যখন কৌরবদের শঙ্খ বাজছিল তখন পাণ্ডবদের উপর কোনো এর কোনো বিকার দেখা যায়নি বা এখানে বলা হয়নি, কিন্তু এখন যখন পাণ্ডবেরা শঙ্খ বাজালেন তখন কি হলো, কৌরবদের হৃদয় বিদারিত হলো, তাদের হৃদয়ে ভয় উৎপন্ন হলো। তো পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত, ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত, প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন। এটা এটাই হচ্ছে মূল ব্যাপার, এটাই হচ্ছে মূল ব্যাপার যে ভক্ত সব সকল ক্ষেত্রে কীভাবে নির্ভীক থাকেন, কারণ ভক্ত ভগবানের উপর নির্ভরশীল। প্রথম স্কন্ধে ভাগবতমের ভীষ্মদেব সেখানে বলছেন বিপ্রধর্মাচ্যুত আশ্রয়ঃ, অষ্টম নবম অধ্যায়ে, যে পাণ্ডবেরা বিপ্র ব্রাহ্মণদের আশ্রয় ছিলেন, অচ্যুত কৃষ্ণের আশ্রয় ছিলেন এবং ধর্মের আশ্রয় ছিলেন, তাই যারা ধর্মের আশ্রয় বিপ্র রাষ্ট্রের এবং অচ্যুত আশ্রয় থাকেন তাদের কোনো ভয়ের কারণ থাকে না। আসলে ভয়ের কারণ কি এটা পরবর্তীতে প্রভুপাদ বলছেন, দেখুন এটা হ্যাঁ 30 তাৎপর্য দেখুন, 30 তাৎপর্য শ্লোকের তাৎপর্য প্রভুপাদ এখানে উদ্ধৃত করছেন 11 স্কন্ধ থেকে, ভয়ম দিয়া বিনিবেশ তস্যাত ঈশাদ অপেতস্ত বিপর্যয় স্মৃতি, ঈশাদ অপেতস্ত বিপর্যয় স্মৃতি, এটা 11 স্কন্ধে ভগবান উদ্ধবের কাছে বলছেন যে ভয়ের কারণ কি, ভয়ের কারণ হচ্ছে দ্বিতীয় অভিনিবেশ। তো দ্বিতীয় অভিনিবেশ মানে কি, অভিনিবেশ মানে হচ্ছে কোনো একটা বস্তুর উপরে আমাদের ধ্যান মনোযোগ অভিনিবিষ্ট চিত্তে স্মরণ করা, কোনো কিছু ধ্যান করা অভিনিবেশ, আমি একটা বইয়ের দিকে তাকিয়ে আছি অভিনিবেশ, ব্যাটার উপরে মনোযোগ আমার, বা যার সম্বন্ধে আলোচনা করা হচ্ছে বা খ্রিস্ট সম্বন্ধে আলোচনা করা হচ্ছে তিনি হচ্ছেন আমাদের অভিনিবেশ, অভিনিবেশের বিষয় অভিনিবেশের বস্তু। তো যখন আমরা যেরকম বলি উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, তো আমি কোন পুরুষ, আমি উত্তম পুরুষ না প্রথম পুরুষ, উত্তম পুরুষ হ্যাঁ ফার্স্ট পার্সন, তারপরে আপনি মধ্যম পুরুষ, আর যখন অন্য কেউ আসবে তার থার্ড বা বাংলায় প্রথম পুরুষ বা নাম পুরুষ বলা হয় যখন অন্য 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 কাউকে বলা হয়। তো এখানেও এরকম যার সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, অভিনিবেশ যার উপর দেওয়া হচ্ছে, তিনি হচ্ছেন কোন পুরুষ? প্রথম পুরুষ, যাকে আলোচ্য আলোচ্য ব্যক্তি, প্রথম পুরুষ, প্রথম অভিনিবেশ, প্রথম অভিনিবেশ, প্রথমাভিনিবেশ বলতে পারি আমরা, তার সঙ্গে আলোচনা করা হচ্ছে। আর তাকে ছাড়া আজকে আমাদের মিটিং হচ্ছে, মিটিংয়ের ইষ্টগোষ্ঠীর বিষয় হচ্ছে অমুক প্রভু একটা কাজ করেছে, সেই প্রভু কৃষ্ণদাস প্রভু, রামদাস প্রভু, তার সঙ্গে আলোচনা করা হবে। এখন হঠাৎ করে মিটিংয়ে তাকে ছাড়া অন্য একটা বিষয় চলে এলো, কালিদাস প্রভুর সম্বন্ধে আলোচনা চলে এলো। তাহলে কালিদাস প্রভু কোন পুরুষ? উনি দ্বিতীয় পুরুষ। প্রথম পুরুষ হচ্ছে আমাদের জন্য কৃষ্ণদাস, সেই ভক্ত যার সম্বন্ধে মূল উপজীব্য বিষয়। এই এক্ষেত্রে আমাদের মূল উপজীব্য বিষয় বা আমাদের মূল অভিনিবেশের বস্তু হচ্ছেন, ব্যক্তি হচ্ছেন কৃষ্ণ। তাই কৃষ্ণকে বলা হচ্ছে প্রথমাভিনিবেশ। আর তাই কৃষ্ণকে ছাড়া, কৃষ্ণকে ছাড়া বাকি যা কিছু আমরা চিন্তা করি না, এটা হচ্ছে দ্বিতীয় অভিনিবেশ, অন্য কোনো বস্তুর উপর অভিনিবেশ করছে। তো ওই দ্বিতীয় অভিনিবেশটাই হচ্ছে আমাদের ভয়ের কারণ। আসলে চৈতন্যচরিতামৃতে সনাতন শিক্ষা, যেমন সনাতন গোস্বামী এসে মহাপ্রভুর কাছে বলছেন, কে আমি কেনে আমার জারেতা পুত্র, ইহা নাহি জানি কে মনে হিত হয়, আমাকে বলুন আপনি, সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে না জানি, কৃপা করি সেই তত্ত্ব কহত আপনি, জিজ্ঞেস করছেন। তখন মহাপ্রভু শুরু করছেন কি দিয়ে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণ শক্তি ভেদাভেদ প্রকাশ না। ছেড়া প্রথমে বলছেন যে কৃষ্ণ শক্তি ধরো তুমি, জানো তত্ত্ব ভাব, দার্ঢ্য লাগে প্রশ্ন বুঝছে সাধুর স্বভাব। এটা তো প্রশ্ন বলছেন যে আপনি সব কিছু জানেন সনাতন, তুমি জানো সব কিছু। তারপর উত্তর দেওয়া শুরু করছেন তিনি, কি উত্তর দিচ্ছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আর যখন জীব কৃষ্ণ ভুলে সেই জীব অনাদি বহির্মুখ, পরের শ্লোকে বলছেন অতএব মায়া তারা দেয় সংসার দুঃখ, কৃষ্ণকে ভুলে যে বহির্মুখ হয় তখনই মায়ের সংসার দুঃখ দেয়। আর এরপরে তিনি এই শ্লোকটা কোট করছেন ভাগবতম থেকে, ভয়ম দ্বিতীয়া বিনিবেশ হতস্যা, অর্থাৎ কৃষ্ণকে ভুলে অন্য কোনো বস্তুর প্রতি অভিনিবেশই হচ্ছে আমাদের ভয়ের কারণ। তো এই জন্য সহজ কথায়, সহজ কথায় আমাদের জীবনের লক্ষ্য কী বা আমাদের মূল করণীয় কী বা আমাদের ভগবত ভক্তি মানে কি, এক কথায় বলতে গেলে কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ। চৈতন্যচরিতামৃতে ওখানেই মহাপ্রভু মনে হচ্ছে রূপ শিক্ষাতে, সনাতন শিক্ষাতে তিনি শিক্ষা দিচ্ছিলেন, সনাতন শিক্ষাতে মনে হচ্ছে তিনি সেই ভাব ভক্তের, ভক্তের সাধারণ ভক্তের ভাব ভক্তের কথা বলছেন, ভাব স্তরে ভক্তের কথা সেখানে বর্ণনা করছেন যে শান্তির অব্যর্থ কালত্বম বিরক্তি মানশূন্য, না না সেখানে না, সরি সরি, পাঁচটা রতির কথা বলছে, শান্তরতি, দাস্যরতি, সক্ষরতি, বাৎসল্যরতি আর মাধুর্যরতি, রতির কথা বলছেন। তো সেখানে তিনি বলছেন কোন রতিতে কোন গুণ আছে। তো প্রথম শান্তরতির গুণ কি, ওইটা কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ। আমি অনেক সময় বলি শান্ত ভক্ত শান্ত ইয়ে না, কিন্তু শান্তরতিও মানে সাধারণ নয়, শান্ত মানে কি কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ, অর্থাৎ কৃষ্ণ ছাড়া আর কোনো তৃষ্ণা নেই, তার অন্য কোনো ইচ্ছা নেই, সহজ কথা শান্তরতি, এই হচ্ছে শান্তরতির গুণ। বা অন্যভাবে এটা ভাঙলে কৃষ্ণনিষ্ঠা আর তৃষ্ণা ত্যাগ, কৃষ্ণের প্রতি নিষ্ঠা আর জড়তৃষ্ণা ত্যাগ। তারপরে আছে দাস্যরতি, তো দাস্যরতির মধ্যে শান্তরসির রতির গুণটাও আছে, প্লাস এডিশনাল এক্সট্রা অতিরিক্ত আরেকটা গুণ আছে কি, সেবা, সেবা করেন। তো শান্তরতির কটা গুণ, একটা বা দুটা বলছেন এখানে, কৃষ্ণনিষ্ঠা আর একটা তৃষ্ণা ত্যাগ, আর তারপর দুটাকে একটা একটা ধরছেন। তো দাস্যরতির কটা গুণ, দুটো গুণ, একটা হচ্ছে শান্তের যে গুণটাকে একটা ইউনিট ধরছেন, একটা একক ধরছেন, কৃষ্ণ বিষ্ণা তৃষ্ণা বিনা তৃষ্ণা ত্যাগ একটা গুণ, প্লাস সেবা দুটা গুণ হয়ে গেল। তারপরে সক্ষ, সক্ষের কটা গুণ, তিনটা, শান্তের কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ, দাস্যের সেবা, আর সক্ষের তাই সক্ষতা বা বিশ্রম প্রধান ভাব ভগবানের প্রতি। তারপর বাৎসল্যের কটা গুণ, চারটা, কী কী চারটা, শান্তের গুণটা, দাস্যের গুণটা, সক্ষের গুণটা, প্লাস বাস্যের এডিশনাল আর একটা অতিরিক্ত গুণ আছে। মাধুর্যের কটা গুণ, পাঁচটা, শান্তের গুণ, দাস্যের গুণ, সক্ষের গুণ, বাৎসল্যের গুণ, মাধুর্যের গুণ। তাই যত উপরে যান ওটা যুক্ত হতে থাকে। তাই মাধুর্য রতির মধ্যে, রতির মধ্যে মাধুর্য রসের মধ্যে সবগুলো আছে, শান্তও আছে, সক্ষও আছে, দাস্য সব কিছু আছে। তাই দাস্যভাব সবার মধ্যে, শান্ত ভাব সবার মধ্যে আছে। তো এটা হচ্ছে মূল ব্যাপার, কৃষ্ণ বিনা তৃষ্ণা, সাধারণ বেসিক মূল। যেমন বলা হয় যদি স্কুলে ভর্তি হই আমরা, তাহলে বেসিক ইয়ে কী, শর্ত কী, স্কুলে ভর্তি হলে স্কুলের ড্রেস পরতে হবে, পাঠ্য বই নিয়ে যেতে হবে আমাদের, নিয়মিত আসতে হবে, বা মনে করুন তারপরে পরীক্ষা, তারপরে আলাদা কথা পরীক্ষা। বা পরীক্ষায় পাশ করতে হলে কি করতে হবে আমাদেরকে? কমপক্ষে পরীক্ষার হলে যেতে হবে, আগে পরীক্ষা বসতে হবে গিয়ে আগে, এটা বেশি এটা বলার প্রশ্ন অপেক্ষা নেই। তো এখানে এইভাবে আমরা যে আমাদের যে লক্ষ্য মাধুর্য মর্যাদা, মাধুর্য প্রেম আমরা লাভ করতে চাই, এর জন্য বেসিক ন্যূনতম সাধারণ কোয়ালিটিটা কি, ক্রাইটেরিয়া বা যোগ্যতা কি? কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ। তাই জন্য আরেকটা আরেক জায়গায় বলছেন কৃষ্ণদাস অভিরাজ গোস্বামী, দুঃসঙ্গ মানে কি বোঝায়? আমরা বলি সৎসঙ্গ, দুঃসঙ্গ, অসৎসঙ্গ বলি আমরা, দুঃসঙ্গ মানে কি বোঝায়? সহজ কথা, সহজ ব্যাখ্যা দিচ্ছেন, দুঃসঙ্গ কহিয়ে কৈতব আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। অর্থাৎ কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তি, একে ছাড়া বাকি যা কিছু আছে জগতে অন্য কিছু কামনা করা মানে হচ্ছে দুঃসঙ্গ। তাই আমরা সহজে বুঝতে পারি, আমি একটা কিছু চাই, এটা কামনা করছি, এটা সৎসঙ্গ না দুঃসঙ্গ? আমি একটা কিছু করবো জীবনে, অনেক সময় প্রশ্ন করে এটা করবো না ওটা করবো, একটা কিছু করবো আমি, এটা কি সৎসঙ্গ না দুঃসঙ্গ? তো আমাদের এভাবে আমরা ধরতে পারি, বুঝতে পারি যে এটা কি আমার কৃষ্ণ সম্বন্ধিত না কৃষ্ণ বহির্ভূত সহজ। তাই এই জন্য এখানে এটা বলছেন যে ভয় কেন হয়, ভয়ের কারণ হচ্ছে এটা দ্বিতীয় অভিনিবেশ, কৃষ্ণকে ছাড়া অন্য কোনো বস্তুর উপর অভিনিবেশ মানেই হচ্ছে ভয়ের কারণ। এটা এখানে দেখাচ্ছেন যে যেহেতু অর্জুন কৃষ্ণের প্রতি পূর্ণ শরণাগত ছিলেন, তাই তাদের কোনো ভয়ের কারণ ছিল না। 20 নম্বর শ্লোকটা পড়ুন অনুবাদ। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন, তো তখন অর্জুন প্রস্তুত ছিলেন, যুদ্ধ করবেন, স্বর্ণিক্ষেপ করবেন, হঠাৎ কি মনে হলো তার, না একটু দেখি কারা কারা এসছে যুদ্ধ করতে আমার সাথে, একটু দেখি। তখন পরবর্তী তিনি বলা শুরু করলেন। তো এখানে দিচ্ছেন কপিধ্বজ ঋষিকে এসব, কপিধ্বজ মানে কি ধ্বজা বা পতাকার মধ্যে কপি হনুমানের চিত্র আছে, এর মাধ্যমে কি প্রকাশ পায় যে অর্জুন এখানে একা না, অর্জুনের সাথে হনুমানও আছেন। আরেকটা প্রভুপাদ তাৎপর্য লিখছেন যে হনুমানের মাধ্যমে আরেকটা কি বোঝানো হচ্ছে যে রাম রাবণের যুদ্ধে যেরকম হনুমান সাহায্য করেছিলেন রামচন্দ্রকে এবং রামচন্দ্র বিজয় লাভ করেছিলেন, একইভাবে এখানে হনুমান অর্জুনকে সাহায্য করবেন এবং অর্জুনেরই বিজয় হবে। তাই এই এই বিষয়গুলি ছিল এখানে, যে বিষয়গুলির মধ্যে বোঝানো যাচ্ছে যে কীভাবে, তো এখানে কোন কোন বিষয় আছে আসলে 14-19 পর্যন্ত এই শ্লোকগুলিতে দেখুন বা সব ইয়েতে, প্রথমত কৃষ্ণ স্বয়ং উপস্থিত আছেন, 14 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা আছে যে কৃষ্ণ উপস্থিত আছেন যুদ্ধক্ষেত্রে অর্জুনের পক্ষে, অর্জুনের জয় নিশ্চিত। দ্বিতীয়ত কেন অর্জুনের জয় নিশ্চিত, কারণ লক্ষ্মী দেবী তাদের পক্ষে আছেন। তৃতীয়ত কেন অর্জুনের জয় নিশ্চিত, কারণ স্থান হচ্ছে কুরুক্ষেত্র, ধর্মস্থান, ধর্মক্ষেত্র, আর অর্জুন হচ্ছেন ধার্মিক। চতুর্থত কেন অর্জুনের জয় নিশ্চিত, কারণ রথের ধ্বজায় পতাকায় হনুমান আছেন। পঞ্চম অর্জুনের শঙ্খ হচ্ছে দিব্য শঙ্খ। ষষ্ঠ, এটা 14 নম্বর শ্লোকে ষষ্ঠবার ব্যাখ্যা করা হচ্ছে, দিব্য রথ আছে তার, দিব্য রথে স্থিত আছেন। আর সপ্তম হচ্ছে 19 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে কি, প্রথমেই কৌরবেরা হৃৎকম্পন শুরু হয়েছে, ভয় পেয়ে গেছেন, এই জন্য বলে ভয় পেলেই হারলেন। ভয় পেলেন মানে যে যুদ্ধে যদি ভয় পেয়ে যায় শত্রু, তাহলে তার মানে যে ভয়হীন, যে তার বিজয় নিশ্চিত, এরকম বলা হয়। প্রথমে তারা ভয় পেয়ে গেছে, এই জন্য এই কারণগুলি বলছেন। এখন 21-27 পর্যন্ত বলছেন কৃষ্ণের ভক্ত বাৎসল্য, কৃষ্ণ যে তার ভক্তের প্রতি বৎসল্যটা ব্যাখ্যা করা হচ্ছে। তো অর্জুন কি বললেন এখন, অর্জুন উবাচ সেটা পড়ুন। কেন ওটা বলছেন যে আমি দেখতে চাই কারা এখানে যুদ্ধ করতে এসছে এবং কাদের সাথে যুদ্ধ করতে হবে আমাকে, আমি আগে দেখতে চাই এটা। তো এখানে বিশেষত অচ্যুত বলা হচ্ছে ভগবানকে, অচ্যুত, অচ্যুত কথার অর্থ প্রভুপাদ বলছেন যে ভক্তের প্রতি করুণার প্রদর্শনে রথের বা ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্বোধন করা হচ্ছে, সম্ভাষণ করা হচ্ছে। অর্থাৎ ভগবানের প্রতি করুণার প্রদর্শন করতে ভক্ত ভগবান কখনো চ্যুত হন না। তাই আমরা অনেক সময় মানে বলি না সাধন সিদ্ধি কৃপা সিদ্ধি, আমাদেরকে সাধনা করে যেতে হবে আর তখন ভগবান কৃপা করবেন। এখন অনেক সময় বলি আমরা চুক্তি করি কারোর সাথে, আপনি আমার জন্য কাজ করুন, আপনাকে আমি এত টাকা দেব বা আমাকে এত টাকা দেবেন, আপনার জন্য এই কাজটা করে দেবো আমি। এখন একটা প্রশ্ন থেকে যায় মনে, যে যদি কাজটা করার কোনো টাকা দেবেন তো এতো আবার প্রতারণা করবেন না তো আমাকে, ছলনা করে। কারণ আর বিশেষত কৃষ্ণের ক্ষেত্রে, কৃষ্ণ যেহেতু তিনি বিখ্যাত তার চরিত্রের জন্যে, তিনি বিভিন্ন ভক্তের ছলনা বা বিভিন্ন ব্যক্তিকে ছলনা করেছেন, আমার সাথে ছলনা করবেন কি না কী গ্যারান্টি আছে? কী গ্যারান্টি আছে? হয়তো যদি আমি ভালো করে ভক্তি করলাম, ভগবান কৃপা করলেন না, ভক্তি লাভ করলাম না আমি, তাহলে কী হবে? তাই এখানে বলছেন এই যে বিশেষ নাম ভগবানের অচ্যুত, যে ভক্তের প্রতি করুণার প্রদর্শনে ভগবান কখনো অচ্যুত হন না, এটা যে বিশেষ আশাপ্রদ, যে না আমাদের দায়িত্ব যেটা আমি যদি পালন করি তাহলে ভগবানের দায়িত্ব ভগবান পালন করবে, এখানে কোনো সন্দেহ নেই, এখানে কোনো সন্দেহ নেই। তাই পরবর্তীতে বলছেন, যদিও তিনি তার ভক্তের পথের, এখন মনে করতে পারে হতে পারে আরেকটা হচ্ছে, যেহেতু ভগবান এখন অর্জুনের রথের সারথি হয়েছে, ড্রাইভার হয়ে গেছেন, তার কি হয়েছে, পদের অবনতি হয়েছে, ডিভোশন হয়েছে, উন্নতি না হয় অবনতি হয়েছে। তো যেহেতু তার পদ থেকে তিনি অবনতি হয়েছে, তাই তার পদটা খালি পড়ে আছে। যদি ম্যানেজার পদ থেকে কেউ নেমে আসে, ম্যানেজার থেকে পিয়ন হয়ে যায়, তো ম্যানেজারের পদটা আমি গিয়ে ম্যানেজারের পদটা নিয়ে নিই। এই ভগবান যেহেতু তার ভগবত্তা ছেড়ে চাকর সেবক হয়ে গেছেন, তো তার ভগবত্তা পদ খালি আছে, আমি এটা নিয়ে নিই। তখন প্রভুপাদ বলছেন না, যদিও তিনি তার ভক্তের সারথি হয়েছেন, তবুও তার পরমপদ কেউ দাবি করতে পারে না, তার পরমপদ কেউ দাবি করতে পারে না, তিনি সবসময় তিনি দিব্যস্তরে থাকেন। তারপরে আরো বলছেন যে ভগবান এবং ভক্তের মধ্যে সম্পর্ক হচ্ছে মধুর। কিভাবে মধুর? অপ্রাকৃত। কিভাবে? ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ, ভক্ত চান ভগবানের সেবা করতে আর ভগবান চান ভক্তের সেবা করতে, দুজনের মধ্যে কম্পিটিশন। যেমন আমরা সেই জগন্নাথের রথযাত্রা, জগন্নাথের লীলা আমরা করছিলাম, যে রঘু তিনি ভক্ত ছিলেন, তার শরীর খারাপ হয়েছিল, তখন ভগবান সে তাকে পরিষ্কার করছেন, সব কিছু করছেন। তিনি বলছেন যে ভগবান আপনার এটা করার প্রয়োজন কি? আপনি চাইলে আমার এটা রোগটা সারিয়ে দিতে পারেন। তিনি বলছেন না, আমি ভক্তের সেবা করতে পছন্দ করি। সেরকম তো ভগবান সে ভক্তের সেবা করার জন্য দাঁড়িয়ে আছে। ওনারা দেখতে পাই আমরা রঘুনাথ দাস গোস্বামীর সাথে, রঘুনাথ দাস গোস্বামী তিনি গ্রীষ্মের প্রকণ্ড তাপের মধ্যে তিনি ভোজন করছেন, রাধারানী এসে ছাতা ধরছেন উপরে ছায়া দিচ্ছেন, সনাতন গোস্বামী এসে দেখছেন, দেখে কি বলছেন, রঘুনাথ আপনার এটা ঠিক হয়নি, আপনি রাধারানীকে কেন সেবায় লাগাচ্ছেন, যে খুব ভোজন কুটির বানান গিয়ে আগে একটা, তারপরে ভোজন করবেন। রূপ গোস্বামী ওইরকম একবার চিন্তা করছেন যে যদি আমি আজকে একটু দুধ চিনি পেতাম তাহলে আমি একটু পায়েস রান্না করে ভগবানকে ভোগ দিতে পারতাম, সনাতন গোস্বামীকে আমি আজকে নিমন্ত্রণ করে একটু পায়েস খাওয়াতে পারতাম, চিন্তা করছেন মনে মনে। তখন একজন ছোট্ট একটা মেয়ে এসছে, গোপী, এসে বলছে আমার মা কিছু আমি পায়েস রান্না করে পাঠিয়েছেন, আমি পায়েস পায়েস রান্না করে নিয়ে এসেছি আপনার জন্য, এটা আপনি ভগবানকে ভোগ লাগান। রূপ গোস্বামী খুব খুশি, তিনি ভগবানকে ভোগ লাগালেন, লাগে সনাতন গোস্বামীকে নিমন্ত্রণ দিলেন। সনাতন গোস্বামী মুখে নিয়েই বললেন, এটা কে রান্না করছে পায়েস, সাধারণ করে রান্না করতে পারে না, বলছেন এরকম চিন্তা করেছিলাম মনে মনে, ছোট্ট একটা মেয়ে দিয়ে গেছে, রাধারানী নিয়ে এসছেন, এটা বলছে এরকম চিন্তা করা ঠিক না, তুমি এরকম চিন্তা করতে পারো না, আমরা ভগবানকে সেবায় লাগাতে পারি না। তো এই হচ্ছে ভগবানের ভক্তের মধ্যে কম্পিটিশন, ভগবান চান, ভক্ত চান যে আমি ভগবানের সেবা করবো, কিন্তু ভগবানের কাছে কোনো সেবা নেব না, আর ভগবান চান আমি ভক্তের সেবা করবো। এই বলা হচ্ছে প্রভুপাদ বলছেন দুজনে দুজনের পরিচর্যা করার সুযোগ করতে সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। এমন না যে ভগবান খুব কষ্টের ফল দেখা করতে হচ্ছে। ভগবান বলছেন দুর্বাসা মুনির কাছে, অহম ভক্তিয়া পরাধীন হিয়া স্বতন্ত্র ইবদ্বিজ সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তির ভক্তের জনপ্রিয়। তিনি বলছেন কি, যে আমি দুর্বাসা মুনি কোথায় গেছিলেন, বৈকুণ্ঠে, যেখানে গেলে ফিরে আসতে হয় না, কুণ্ঠা নেই সেখানে, আর সেখানে কারা কারা বসেছিলেন বৈকুণ্ঠে, লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মীদেবী হচ্ছেন আগে বললাম বিজয় লক্ষ্মী, যিনি সবার দুর্ভাগ্যকে দূর করেন, সৌভাগ্য প্রদান করেন, কিন্তু স্বয়ং লক্ষ্মী আর লক্ষ্মীপতি বসে আছেন, তারা পর্যন্ত দুর্বাসা মুনির দুর্ভাগ্যকে দূর করতে পারলেন না। কেন? অহম ভক্তিয়া পরাধীন, বলছে আমি আমার ভক্তের পরাধীন। তো কেন পরাধীন? এর মানে এমন না যে আমাকে ঘুষ দিয়ে টাকা দিয়ে আমাকে কিনে নিয়েছে, বা আমাকে বন্দুক মাথায় দিয়ে বলেছেন আমার সেবা করতে হবে, এমন না, জোর করে পরাধীন না। ভগবান স্বতঃস্ফূর্ত হয়ে বলছেন তিনি তার ভক্তের সেবা করতে সন্তুষ্ট হন। বরং ভগবান দুটো জিনিস বলছেন, তদীয় আর মদীয়। আমরা বলি তদীয় মানে হচ্ছে, হে ভগবান আমি আপনার, আমি আপনার সেবক বা আমি আপনার আপনার ধন, আর মোদীয় মানে হচ্ছে আপনি আমার, আপনি আমার, আপনি আমার উপর নির্ভরশীল, আমি আপনার সেবা করব, এটা মোদীয় ভাব। তো বলছে মোদীয় ভাবটা ভগবানের প্রতি আরও বেশি আকৃষ্ট করে ভগবানকে। মোর মাতা, মোর মাতা, মোর পিতা, মোর প্রাণপতি, এইভাবে যেই মোরে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমারে সমহীন, এইভাবে হই আমি তাহার অধীন। ভগবান চৈতন্য চরিতামৃতে যে মনে করে আমাকে মনে করে যে না কৃষ্ণ হচ্ছেন আমার মাতা, আমার পিতা, আমার প্রভু, আমার পতি, এবং নিজেকে সে বড় মনে করে এবং আমাকে হয় তার সম মনে করে না হয় তার তার থেকে অধীন মনে করে, তার সেই ভাবের দ্বারা আমি তার অধীন হই। সহজ কথা, যেমন ইয়ের ক্ষেত্রে যখন কংসের রঙ্গমঞ্চে যুদ্ধ হয়েছিল, কৃষ্ণ বলরাম কংসকে হত্যা করেছিলেন, চাঁদুরমুষ্টিকে পরাজিত করছেন, তো সবাই তখন ইয়ে করছে, উল্লাস করছে, আনন্দ করছে, তখন সুদাম, সুদামা বা ইয়ে সুবল শ্রীদাম, তাদের মনে একটু সংশয় হচ্ছে, এ কি আসলেই কৃষ্ণ? কারণ বৃন্দাবনে তো এদেরকে কৃষ্ণ বলরামকে আমরা হারিয়ে দিতাম, আরে কৃষ্ণ বলরাম কীভাবে এত বড় বড় চাঁদুরমুষ্টিকে হারিয়ে দিল, এরা কি আসলে তোমার সুদামা আর ইয়ে শিব সুবল তারা এসছেন, সুবল মনে সুবল আর শ্রীদাম তারা এসছেন, তো এসে কৃষ্ণ বলরাম বলতে না আমরা বিশ্বাস করি না, তুমি যে কৃষ্ণ আর বলরাম বিশ্বাস করি না, তোমরা অন্য কেউ, বলতে বিশ্বাস করো না মানে আমি কৃষ্ণ আমি বলরাম, বলতে না বিশ্বাস করতে কীভাবে বিশ্বাস করবো, তোমাদেরকে আমাদের সাথে যুদ্ধ করতে হবে, এখন মল্লযুদ্ধ করতে হবে। তখন ওই চাঁদুর মুষ্টিকা কংসকে বধ করার পরে আরেকটা মল্লযুদ্ধ হয়েছিল সেখানে কৃষ্ণ বলরামের সাথে সুদাম শিবলের, সুবল শ্রীদামের যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধে কৃষ্ণ বলরাম হেরে গিয়েছিলেন, আর তখন বলছে না এবার বিশ্বাস হয়েছে, এবার তোমরা আসলে কৃষ্ণ বলরাম, এবার এবার বিশ্বাস হয়েছে তোমরা যে আসলে কৃষ্ণ বলরাম। তো এই হচ্ছে ভগবান এবং ভক্তের মধ্যে ভাব, যে ভক্ত মনে করেন যে হচ্ছে আমাদের আমার কাছে নিয়ন্ত্রিত। ভগবান বলছেন, এটা প্রভুপাদ বলছেন, ভগবান এটা পছন্দ করেন, তিনি যখন দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন, যদিও সকল অবস্থাতে তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু। এই হচ্ছে ভগবানের ভাব, এমন এমন প্রভু আমরা আর কোথায় পেতে পারি। তো তাৎপর্য প্রভুপাদ পরে বলছেন যে ভগবানের শুদ্ধ ভক্তের উপর অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু তিনি কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনুগ্রাহী, তা তিনি বুঝতে পেরেছিলেন। পরবর্তী শ্লোকটাতে বলছেন যে এরা হচ্ছে এক গোয়ালের গরু, তাৎপর্য বলছেন যে যারা দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে এসছে এরা হচ্ছে এক গোয়ালের গরু। তো কারা কারা সেই গরুরা, সে গরুদেরকে দেখতে চাই আমি, দুর্যোধনের গোয়ালের গরুরা কারা আমি দেখতে চাই সেটা পরের অনুবাদটা বলুন। এই ছিল মূল কারণ। ২৪ নম্বরটা পড়ুন, তখন অর্জুনের আদেশ তিনি পালন করলেন, সবার মাঝখানে এনেছিলেন। তবে গুড়াকেশ কেন বলা হচ্ছে, কারণ তিনি নিদ্রা জয়, গুড়কা মানে হচ্ছে নিদ্রা বা অজ্ঞানতা জয় করেছিলেন তিনি। আরেকটা গুড়াকেশ মানে বলছেন গুড় মানে হচ্ছে মিষ্টি, আর অকেশ মানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শিব, অ মানে হচ্ছে বিষ্ণু, ক মানে ব্রহ্মার, ই মানে হচ্ছে কেশ মানে হচ্ছে শিব। তো অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিব পর্যন্ত যার প্রেমের প্রতি বশ হয়ে যান সেই অর্জুনকে এখানে বলা হচ্ছে গুড়াকেশ। ব্রহ্মা বিষ্ণু শিবেরও অধিপতি কৃষ্ণ অর্জুনের দ্বারা প্রেমের দ্বারা বশ হয়ে গেছিলেন, তাই তাদের কথা আর কি বলার আছে। এইভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা বা অজ্ঞানতা জয় করতে পারেন, একে বলা হচ্ছে সমাধি। ২৫ পড়ুন, ওই শ্লোক যেটা বলছিলেন আপনি, এটা হচ্ছে প্রথম স্কন্ধ ১৬ অধ্যায় ১৬ নম্বর শ্লোক, প্রথম স্কন্ধ ১৬ নম্বর অধ্যায় ১৬ নম্বর শ্লোক, এক ১৬ ১৬ সারার্থ পারশত সেবন সূক্ষ্মদত্ত। ভীষ্ম দ্রোণ প্রমুখত প্রতিষ্ঠানে বলছেন তাদের সামনে, দেখুন কৃষ্ণ চাইলে দুর্যোধনের সামনে রাখতে পারতেন রথটা, কৃষ্ণ চাইলে দুঃশাসনের সামনে রথটা রাখতে পারতেন, বললেন দেখো এই দুঃশাসনে দুর্যোধন, কিন্তু না, কাকে দেখাচ্ছেন কৃষ্ণ, ভীষ্ম আর দ্রোণকে দেখাচ্ছেন, তাদের সামনে রেখেছেন রথটা, কারণ কৃষ্ণ জানতেন যে এদেরকে দেখলে অর্জুনের হৃদয় কোমল হবে, এবং কৃষ্ণের প্ল্যান ছিল এটা, যাতে অর্জুন এদেরকে দেখে তিনি মোহিত হয়ে যান। তো এটা আরেকটা একজন বক্তব্য বলছিলেন যে ভগবান এরকম আমাদের ভক্তিপুরের দুর্বল দিকগুলিকে আঙুল দিয়ে দেখাবেন, দুর্বলতা যেখানে আছে সেখানে ভগবান নিয়ে আসবেন আমাদেরকে, ওটার সামনে মুখোমুখি করবেন আমাদেরকে, লুকিয়ে রাখবেন না ভগবান, সামনে এনে ধরে দেবেন আমাদের সবসময়। এই সময় দেখানে অনেক সময় ভাগবত পাঠে বসলে ক্লাসে ক্লাস শুনলে বক্তা কিছু বললে হঠাৎ মনে হয় এটা আমার জন্যই বলছেন, এই কথাটা আমার এই যে একটা এই অন্যত্বটা আমার জন্যই বলছেন তিনি, আমার মধ্যে এই সমস্যাটা আছে, তো ভগবান সেটা আমাদের একদম চোখে আঙুল দিয়ে দেন না, এটাও যে তোমার জন্যই বলছেন, সেটা ভগবান সরাসরি দেখিয়ে দেন। পার্থ কেন পার্থ বলছেন এখানে অর্জুনকে, কারণ পৃথার পুত্র, কেন বলছেন এটা যে অর্জুন তুমি কুন্তিদেবীর পুত্র, হ্যাঁ কারণ উনি জানতেন অর্জুনের কীরকম মনোভাব হচ্ছে বা হবে, তাই তিনি আগে বলেছিলেন পার্থ কেন কুন্তিদেবীর পুত্র, মানে কি কুন্তিদেবী কত কষ্ট সহ্য করেছেন, দুঃখ সহ্য করেছেন, সহন করেছেন, তাই তোমাকেও এটা সহ্য করতে হবে। 26 নম্বরটা পড়ুন, কাদের কাতিয়া ধরে দেখতে লিস্ট তালিকা দেওয়া হলো এখানে কাদের কাদের দেখতে পেলেন। 27 নম্বরটা পড়ুন, তখন তিনি সবাইকে দেখে অত্যন্ত কৃপয়া বিষ্ণু বিষণ্ণ হয়ে বলতে লাগলেন। 28 থেকে বাকি অধ্যায়টা অর্জুনের সেই 5টা কারণ যেটা আমরা বললাম। 28 নম্বরটা পড়ুন, ২৯ আর ৩০টা পড়ে নিন একসাথে, তো এখানে 28 থেকে 30 পর্যন্ত বলা হচ্ছে যে অর্জুনের কী কী অবস্থা হয়েছিল, কী কী লক্ষণ হয়েছিল, অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে, মুখ শুকিয়ে গেছে, শরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, হাত গান্ডি খসে পড়েছে, ত্বক জ্বলে গেছে, স্থির থাকতে পারছি না, আত্মবিস্তৃত হচ্ছি, চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে এবং অমঙ্গলসূচক লক্ষণ দর্শন করছি। তো এখানে তারপরে দেখুন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আগে বলছিলাম যে আচার্যরা অনেক সময় বিভিন্নভাবে ব্যাখ্যা দেন, তো একজন আচার্যই কীভাবে দুটো জিনিস ব্যাখ্যা করেন, যেমন প্রভুপাদ 28 নম্বর শ্লোকের তাৎপর্য দেখুন, প্রভুপাদ বলছেন যে অর্জুনের যে এই যে লক্ষণগুলি হচ্ছিল এটা কেন হচ্ছিল, বলছেন এটা হচ্ছে শুদ্ধ ভক্তোচিত গুণ, যেহেতু অর্জুন শুদ্ধ ভক্ত ছিলেন, আর বৈষ্ণবের কটা গুণ আছে 26টা, প্রথমটা কি কৃপালু অকৃতদ্রোহ সত্য সারসম নিদর্শ বদান্য সূচি মৃদু অকিঞ্চন, প্রথম হচ্ছে কৃপালু, বৈষ্ণব মাত্রই কৃপালু, তাই যেহেতু বৈষ্ণব কৃপাল অর্জুন যেহেতু বৈষ্ণব তার কৃপার ফলে তিনি এদের প্রতি করুণা করে তিনি অঙ্গ প্রত্যঙ্গ শুষ্ক হচ্ছে, এই এই এটা তিনি যাস্তি ভক্তির ভগবতী একজন সেই শ্লোক কোট করছেন যে শুদ্ধ ভক্তচিত গুণাবলীর ফলে অর্জুন এই করুণা প্রদর্শন করছেন। 28 নম্বরে বললেন, 29 নম্বরে বলছেন কি প্রভুপাদ যে এই সমস্ত দেহাত্ম বুদ্ধির ফলে হচ্ছে, আগের শ্লোকে বললেন শুদ্ধ ভক্তি হওয়ার ফলে এটা হচ্ছে, এখন দেহাত্ম বুদ্ধি বানিয়ে দিলেন, তো এটা হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল আরেকটা দৃষ্টিকোণ থেকে, দুটাই ঠিক দুটাই, আসলে অর্জুন শুদ্ধভক্ত ছিলেন কিন্তু ভগবানের ইচ্ছায় তিনি দেহাত্ম বুদ্ধি প্রদর্শন করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বা এই ভগবদ্গীতা আনয়ন করার চেষ্টা করছেন। তো এইভাবে তিনি তো বলা হচ্ছে রোমাঞ্চ হওয়ার দুটা কারণ থাকতে পারে, কি দুটা কারণ, একটা হচ্ছে চিন্ময় আধ্যাত্মিক ভাবের ফলে চিন্ময় আনন্দের অনুভূতির ফলে, আরেকটা হচ্ছে প্রচণ্ড জাগতিক ভয়ের ফলে। তো বলছেন এখানে অর্জুনের ভয়ের রোমাঞ্চের কারণ হচ্ছে জাগতিক ভয়, দেহাত্ম বুদ্ধির ভয়, দুটাই দুটা দৃষ্টিকোণ থেকে বলছেন। 27, 28 থেকে 30, 31 নম্বরটা পড়ুন, করি না পরের পরেরটা পড়ে নিন, পরের রাজ্য সুখ ভোগ সুখের কামনা তারা সকলেই রণক্ষেত্র
পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শাল্লক ও আত্মীয়স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সঙ্গে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব না। এই সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিপুরের বিনিময়েও আমি যুদ্ধ করতে
তো এখানে অর্জুন মূলত এই 31-35 পর্যন্ত শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে যে অর্জুন উপভোগ, তিনি বলছেন আমি উপভোগ করতে পারবো না, ভোগ করতে পারবো না, সেজন্য তিনি কি বলছেন না আমি নিষ্কাম হয়ে গেছি, আঙ্গুর ফল টক, তো বলছেন আমি উপভোগ করতে চাই না, এদেরকে দিয়ে হত্যা করলে আমি কি উপভোগ করবো। তাই এরা তো দূরের কথা, এই পৃথিবী তো দূরের কথা, ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে চাই না, এটা বলছেন। আগের শ্লোকটাতে দেখুন বলছেন, 30 নম্বর শ্লোকটাতে একটু দেখুন, নিমিত্তানি চ পশ্যানি বিপরীতানি কেশব, ওখানে এটা বলা হচ্ছে। নিমিত্তানি মানে কি? নিমিত্ত মানে হচ্ছে ফলার্ধভূত কোনো কিছুর নিমিত্ত। উদাহরণ দিচ্ছেন বলদেব বিদ্যাভূষণ, কস্মৈ নিমিত্তায় ইহ বসতি, যে নিমিত্ত মানে দুটা অর্থ হতে পারে, একটা হচ্ছে উদ্দেশ্য হেতু, আর একটা মানে হচ্ছে কোন একটা মাধ্যম। আপনার নিমিত্তে আমি কাজটা করতে পারলাম মানে কি, আপনার সাহায্যে আপনার মাধ্যমে আমি কাজটা করতে পারলাম, আর একটা হচ্ছে আপনার নিমিত্তে আমি কাজটা করছি মানে কি আপনার উদ্দেশ্যে আমি কাজটা করছি, দুটো জিনিস। তো এখানে নিমিত্ত মানে হচ্ছে উদ্দেশ্যে, উদ্দেশ্য অর্থাৎ নিমিত্ত, আমার যুদ্ধের নিমিত্ত কি, আমি কি নিমিত্তে উদ্দেশ্য যুদ্ধ করছি, কি উদ্দেশ্যে যুদ্ধ করছি, সেই নিমিত্তটা হচ্ছে রাজ্য লাভ, নিমিত্তটা হচ্ছে রাজ্য লাভ, আর রাজ্য লাভের নিমিত্ত কি রাজ্য ভোগ, রাজ্য ভোগ কাদেরকে নিয়ে করব, আত্মীয়দেরকে। কিন্তু এখন দেখছি ওই যদি যুদ্ধ করতে হয় আমাদেরকে, আমাকে তাহলে নিমিত্তের বিপরীত ফল লাভ করবো আমি, নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি, যে নিমিত্তটা আছে তার বিপরীত ফল হয়ে যাবে, অর্থাৎ যে রাজ্যটা আমি ভোগ করবো আত্মীয়দেরকে নিয়ে, সেই আত্মীয়দেরকে হত্যা করেই আমাকে যুদ্ধ করতে হবে, রাজ্য লাভ করতে হবে, তাই সেজন্য আমি এটা চাই না, নিমিত্তানি বিপরীতানি, বিপরীত ফল হয়ে যাবে আমার। আর এখানে বলছেন ভয়ম দ্বিতীয়, এই ভয়ের কারণ হচ্ছে, এটি ভয়ের কারণ। তো এখানে তাৎপর্যে বলছেন প্রভুপাদ, অর্জুন কি আসলেই অজ্ঞ ছিলেন, অর্জুন কি আসলেই দেহাত্ম বুদ্ধি ছিল তার? প্রভুপাদ এখানে বলছেন তাৎপর্যে, 30 নম্বর তাৎপর্যে বলছেন যে শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতার প্রদর্শন করছেন, করেছেন। 30 নম্বর তাৎপর্যে বলছেন সেদিকে কৃষ্ণের ইচ্ছাতেই এটা করছেন। তো 31 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে তার উপভোগের কথা বলছেন, একই যুক্তি প্রদান করছেন, তিনি এতটা তার ফলে নিষ্কাম ভাব প্রদর্শন করছেন, বলছেন যে তার ক্ষত্রিয় ধর্ম ভুলে গেছেন তিনি। ক্ষত্রিয়ের ধর্ম কি? ক্ষত্রিয় কখনো রাজ্য ধারণা থাকতে পারবে না, ক্ষত্রিয় মানে রাজ্য চাই তার, তিনি সেটা ভুলে গেছেন তিনি। তো এখানে গোবিন্দ নামের কথা গোবিন্দ বলছেন, হে গোবিন্দ, গোবিন্দ মানে হচ্ছে কি, গাভীয় ইন্দ্রিয়ে আনন্দ প্রদান করি। তো অর্জুনের মনোভাব হচ্ছে, হে ভগবান আপনি হচ্ছেন গোবিন্দ, আপনি গাভীয় ইন্দ্রিয়ে আনন্দ প্রদান করেন, তাহলে আপনি আমার ইন্দ্রিয়ের বিধান করুন, ইন্দ্রিয়ের আনন্দ প্রদান করুন, আপনি কেন আমাকে যুদ্ধ প্রবৃত্ত করতে বলছেন, আমার ইন্দ্রিয় সন্তুষ্টি করতে আপনি সাহায্য করুন। প্রভু বলছে এটা হচ্ছে গোবিন্দ নামের অপব্যবহার। গোবিন্দ নামের সঠিক ধারণা কি, যে না ভগবানের সেবা করলে আমাদের ইন্দ্রিয় অনায়াসে সন্তুষ্ট হয়ে যায়, আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকে তৃপ্ত হয়ে যায়, যথা তরুণ মূল্য নিষেচনে না তৃপ্পান্তি তৎস্কন্ধে পুজো উপশাখা, গাছের গোড়ায় জল দিলে গাছের সমস্ত উদরগুলি বা গাছের সমস্ত প্রশাখাগুলি সন্তুষ্ট হয়ে যাবে। তো এখানে আরেকটা জিনিস বলছেন, ভগবান এবং ভক্তের মধ্যে পার্থক্য কি, ভক্ত কখনো নিজের প্রতি কেউ আক্রমণ করলে বা কেউ তিরস্কার করলে ভক্ত কখনো তার প্রতিকার করেন না। ওই প্রথম স্কন্ধেই বলছেন পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে, তিরস্কৃতা বিপ্রলিপ লব্ধা সপ্তাহ ক্ষিপ্তা হতাপি ন্যস্য তৎপ্রতি কুর্বন্তি তদ্ভক্ত প্রভাবপি, ভক্তকে আপনি তিরস্কার করুন, তাকে আপনি প্রতারণা করুন, তাকে আপনি আক্রমণ করুন, কিন্তু ভক্ত কখনো প্রতিকার করবেন না নিজের ক্ষেত্রে। কিন্তু ভগবানের ক্ষেত্রে কি বলছেন, ভগবান কখনো ভক্তের প্রতি অপরাধ সহ্য করতে পারেন না, ভগবান কখনো, এটা হচ্ছে সহজ কথা, এবং আমরা দেখি চৈতন্য চরিতামৃতে সে গোপাল চাপাল না গোপাল চাপাল না গোপাল চক্রবর্তী, গোপাল চক্রবর্তী হরিদাস ঠাকুরের মধ্যে সেই লীলাটি হয়েছিল সেই রাজার দরবারে। হরিদাস ঠাকুর বলছিলেন শুদ্ধ নাম তো দূরের থাক, নামাভাসের ফলেই মুক্তি লাভ হয়। গোপাল চক্রবর্তী বলছেন না, কী বলছেন এটা, শাস্ত্রে মুক্তির কথা কত মহাত্ম বলা হয়েছে, আপনি বলছেন নামাভাসের ফলেই মুক্তি হয়, যদি এটা ঠিক হয় আমি বিশ্বাস করি না, যদি এটা ঠিক হয় তাহলে আমি নাকের দেবের ওটা বলেছিলেন। তো প্রভু তার ছোট্ট সত্যি তার নাক খসে পড়ে কুষ্ঠরোগের দ্বারা। তো সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন ভক্ত স্বভাব অজ্ঞ নিন্দা গ্রহণ না করে, না ভক্ত স্বভাব অজ্ঞ দোষ ক্ষমা করে, কৃষ্ণ স্বভাব অজ্ঞ নিন্দা সহ্য নাই করে, এরকম বলছিলেন। ভগবানের স্বভাব, ভক্তের স্বভাব কি, অজ্ঞের দোষ ক্ষমা করে দেয়, এটা মূর্খ লোক অজ্ঞ, কিন্তু ভগবানের স্বভাব হচ্ছে অজ্ঞের দোষ ক্ষমা করেন না তিনি, এই হচ্ছে সহজ কথা। এই জন্য ভক্তের প্রতি অপরাধ, কৃষ্ণ স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারে, কৃষ্ণ স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারে। পরের শ্লোকটা পরে, পরের সেকশন হচ্ছে 37-38 হচ্ছে, 37-38 হচ্ছে পাপের ভয়, 36 থেকে পড়ুন। তো এখানে আসলে ইয়ে চলছে, বাদ কৃষ্ণ অর্জুনের মধ্যে সংলাপ চলছে। তো কৃষ্ণ বলছেন শাস্ত্রে বলা হচ্ছে 6 ধরনের আত্মত্যাগীকে হত্যা করা যায়। কারা কারা, যারা বিষ প্রয়োগ করে ঘরে আগুন লাগায়, মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে, ধন সম্পদ লুট করে, জমি দখল করে, বিবাহিত স্ত্রীকে হরণ করে। তো কৌরবেরা এই 6টা দিক থেকেই তারা একদম 6টা মানে কাজই করেছিল, তাই 6টা দিক থেকে এদেরকে হত্যা করার যোগ্য এরা। কিন্তু এটা হচ্ছে অর্থশাস্ত্রের সিদ্ধান্ত, অর্থশাস্ত্রে বলা হচ্ছে, কিন্তু অর্থশাস্ত্রের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ধর্মশাস্ত্র। আর অর্জুন ধর্মশাস্ত্র থেকে সিদ্ধান্ত দিচ্ছেন, কৃষ্ণ অর্থশাস্ত্র থেকে বলছেন, অর্থশাস্ত্রে বলা হচ্ছে আত্মত্যাগীকে হত্যা করা যায়, 6 রকম শত্রু হত্যা করে ওদেরকে, কিন্তু অর্জুন বলছে না, ধর্মশাস্ত্রে তো বলা হচ্ছে যে এই ধরনের আত্মত্যাগীকে বধ করলে মহাপাপ, এরা হচ্ছে আমার আত্মীয়রা, গুরুরা আমার, কীভাবে হত্যা করবো আমি, ব্রাহ্মণেরা, তো সাধু প্রকৃতির, তো সাধু প্রকৃতির লোকেরা সর্বদা ক্ষমাশীল, কিন্তু প্রকৃত সাধু প্রকৃতি আরও প্রভুবাদ বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করেন যে সাধু কখনো নিজের প্রতি সমস্ত অপরাধ সহ্য করতে পারেন, কিন্তু ভক্তদের প্রতি বা গুরু পরম্পরার প্রতি অপরাধ সহ্য করতে পারেন না। যেমন রামচন্দ্রের উদাহরণ দিয়েছিলেন, রামচন্দ্রের পত্নীকে রাবণ হরণ করে নিয়েছিল, তো ভগবান করলেন কি, তাকে শাস্তি দিয়েছিলেন। 39টা পড়ুন। ৪৫-৪৩ পর্যন্ত ব্যাখ্যা করছেন পারিবারিক সংস্কৃতি নষ্ট হওয়ার ভয়, অনুবাদগুলো পড়ে যান 43 পর্যন্ত। এটা পরে আছে আরো, পরম্পরাক্রমে শুনেছি এখানে বলছেন, এখানে না অনুবাদে কি লেখা আছে, এখানে পরম্পরাক্রমে শুনেছি এই বই, আচ্ছা আচ্ছা ওই গীতায় লেখা আছে, এই গীতায় নেই, এটাতে আছে আপনার 43 নম্বরে, আচ্ছা 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 ওইটা শুরুতে আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এখানে এটা ব্যাখ্যা করা হচ্ছে যে কুলক্ষয়, এখানে সব পরিবারের বড়রা এখানে পুরুষেরা আছে, এদেরকে হত্যা করলে কী হবে? কুলক্ষয় হবে, কুলক্ষয় হলে কুলধর্ম বিনষ্ট হবে, কুলধর্ম বিনষ্ট হলে কুলমধুকন ব্যভিচারের প্রবৃত্ত হবে, ব্যভিচারের প্রতি প্রবৃত্ত হলে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হবে, পিণ্ডদান তর্পণ ক্রিয়া লোপ পাবে, তখন সবাই নরকে যাবে। আমি চাই না সেটা, এটা হচ্ছে চার নম্বর কারণ ছিল। তো প্রভুপাদ যেটা বলছেন, ওল্ড ইজ গোল্ড, মানে ওল্ড ইজ গোল্ড। তো বয়স্ক ব্যক্তিরা হচ্ছে পরিবারের সম্পদ, এদেরকে এদেরকে রক্ষা করা উচিত আমাদের। স্ত্রীরা হচ্ছে অল্প বুদ্ধিসম্পন্ন, তাদেরকে নির্ভরযোগ্য বা বিশ্বস্ত নয়। চাণক্য পণ্ডিত বলেছেন, বিশ্বাস নৈব কর্তব্য স্ত্রীষু রাজকুলে সূচ। কখনো স্ত্রীদেরকে রাজকুল বা রাজনীতিবিদ বা ক্ষত্রিয় বা ম্যানেজার, সংস্থার ম্যানেজার বিশ্বাস করতে নেই। হ্যাঁ, 44 থেকে পড়ুন লাস্ট তিনটা শ্লোক। সেটাই শেষের তিনটা শ্লোকে অর্জুন খেদ করছেন, না আমি সিদ্ধান্ত নিতে ভুগছি, শেষের পাঁচ নম্বর কারণ। তারপর যে প্রভুপাদ বলছেন, এই ধরনের কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গল সাধন করতে পারেন। এই কোমল হৃদয়বৃত্তির কথা বলছেন। ইতি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদ যোগ নামক শ্রীমৎ ভগবত গীতার প্রথম অধ্যায়ের বক্তৃবেদন তাৎপর্য সমাপ্ত। আসলে প্রভুপাদ কি, শ্রীমৎ ভগবত গীতা যথাযথ কি, সমবেত ভক্তবৃন্দ কি, তাই গৌরবানন্দ। আগামী আমরা 8:50 শেষ করে দেবো, আজকে মনে নেই আমার 8:50 যে ওখানে শুরু হয় এটা।